exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডরের 133তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যাত্রাবাড়ির একটি হন্টেড বাড়িতে সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার সাউন্ড বাইট দিয়ে আমাদের ডরের 133তম পর্ব শুরু হচ্ছে। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। মামুন এবং সোহান এই দুজন হচ্ছে আজকের ডরের গেস্ট। আমি আরজে কিবরিয়া আপনাদের সাথে আছি। ঠিক রাত 12টায় শুরু হবে ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড। এন্ড অল দোজ সেগমেন্টস অ্যান্ড স্পেশালি দিস প্রোগ্রাম ইজ ব্রট টু ইউ বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরুতেই অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট।
সুমন, আজকে তো বললা না কই নিয়ে যাচ্ছ।
আর বলে কি হবে, চলতে থাকো, যাত্রা শুরু করি আমরা।
যাত্রাবাড়ি
এই তো ধরে ফেলেছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি। আসলে যাত্রাবাড়ি যাইতে হবে, বুঝছো? যাত্রাবাড়ি যাবো আমরা।
ওকে, তাহলে যাওয়ার ওয়ে কি?
যাওয়ার ওয়ে খুবই ইজি ওয়ে। অফিস আমাদের উপর দয়া করেছে, গাড়ি দিয়েছে আমাদেরকে, মানে একবারে দেয় নাই, শুধু এই জার্নিটার জন্য দিয়েছে। বাহ বলে লাভ নাই, এমন ভাবে বাহ করছে মনে হচ্ছে যে
গাড়িতে
আমাদেরকে গাড়ি একদম লিখে দিয়েছে, যাও নিয়ে যাও গাড়ি। ওকে, যাই হোক, আপাতত গাড়িতেই উঠি।
কারওয়ান বাজার থেকে প্রায় মাঝরাতে আমরা পৌঁছাই যাত্রাবাড়ি এলাকায়, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আজকের অন্যতম অতিথি সোহান।
সোহান, গাড়িটা একদম স্পট পর্যন্ত নিয়ে যাওয়া যেত না?
না না লোবান, কথা হয়েছে আমার সাথে সোহানের, আমি একটু আগেও কথা বললাম, তুমি শুনছো যে ফোনে কথা বলছি। ওখানে গাড়ি পার্কিং এর একটা ঝামেলা আছে, আর ঘুরানো সমস্ত কিছু মিলে একটা ভেজাল হইতে পারে। সো আই থিঙ্ক যে ওই যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে আমার ধারণা, ওখানে আমরা পার্ক করে
থাকবে না পাঠা দিবা পরে?
না না, ও গাড়ি থাকবে, পার্ক করবো, ড্রাইভার তো আছেই, উনি থাকবে গাড়িতে, আর আমরা সবাই নেমে একটু হাঁটতে হবে। সোহান অপেক্ষাই করছে বাড়ির কাছেই, তো আমরা চলো একটু হাঁটলেই সোহানকে পেয়ে যাব। তো সোহান আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে আজকের দিন।
আমার ফোন দিয়ে সোহানকে এখানে আসতে?
না না, ফোন দিয়ে সোহানকে এখানে আসতে বলার কারণে, সোহান এমনিতেই আজকে আমাদেরকে চমৎকার একটা স্পট অ্যারেঞ্জ করে দিয়েছে, হন্টেড একটা বাসা ঠিক করে দিয়েছে। সো এতটুকু তো আমরা তার জন্য করতে পারি, হেঁটে যেতেই হবে।
ঠিক আছে,
অবশেষে সিঁড়ি ডিঙাতে ডিঙাতে আমরা কিন্তু রুমের মধ্যে চলে আসছি। জাস্ট দরজাটা খুলে ঢুকলাম আর কি মাত্র। তো সোহান ভাই, কোন দিকে বসবো একটু বলতে পারেন? আমরা তো দেখতে পাচ্ছি কয়েকটা রুমই আছে এখানে, হনটাতে আমাদের বসলে বেটার।
আমার মনে হয় সোহান ভাই আমাদের প্রথম রুমটাই বসাই উচিত, কারণ এটা সেফ হয় প্রথম রুমটাই বসলে।
ওকে, আমারও খুব বেশি মানে কিউরিয়াসিটি নাই যে আমি খুব বেশি ভেতরে যাই দেখে আসি। ওকে জ্যাক, এভরিথিং ইজ কমপ্লিট, আমাদের সেট আপও রেডি হয়ে গেছে, আমরা এবার রেকর্ডিং এর জন্য পুরোপুরি প্রস্তুত। তো আমরা স্টার্ট করতে যাচ্ছি আজকের মূল জার্নি, এবং এই মূল জার্নিতে যদি আপনি অংশগ্রহণ করতে চান সেজন্য আপনাকে খুব সিম্পল একটা কাজ করতে হবে। ডরের একটা ফোন নম্বর রয়েছে, 09613892892। এই ফোন নম্বরে ফোন করে আপনি কোথায় থাকেন, কি করেন এবং আপনার ঘটনাটা সংক্ষেপে বলবেন। যদি আপনার ঘটনা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ডর টিম আপনার সাথে যোগাযোগ করবে। তাছাড়া আমার পেজ রয়েছে ফেসবুক পেজ www.facebook.com/rjsuman.dor হচ্ছে স্পেলিংটা। তো এখানে এসেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে যেরকম সোহান ভাই আমাদেরকে একটা হন্টেড ফ্ল্যাটে নিয়ে আসছে, এরকম হন্টেড জায়গায় আপনাকে নিয়ে আমরা চলে যাব। ওকে, আমরা স্টার্ট করি। শুরু করার আগে আমি বলে দিই, আজকে প্রথম যিনি বলবে, আমি এর মধ্যে নামই বলে দিয়েছি, ওনার নাম হচ্ছে সোহান, এবং উনি আজকে মূলত এই ফ্ল্যাটটার সন্ধান আমাদেরকে দিয়েছে এবং উনি আমাদেরকে ইনভাইট করেছে এই ফ্ল্যাটে এসে যেন একটা ডর ধারণ করা হয়। তো সেই জন্যই আজকে আমরা এখানে চলে আসছি। তো সোহান ভাই, অনেক অনেক থ্যাংকস আপনাকে যে এরকম একটা জায়গার সন্ধান দেওয়ার জন্য। এবং এটাও বলে রাখি যে আজকে আমরা শুধু বলেছি আপনাদেরকে যাত্রাবাড়ি এলাকার কোন একটা বাসায়। সোহান ভাইয়ের উপরও প্রেশার আছে যে এটা যেন কোনোভাবেই লিক না হয়, সেই জন্য আমরা এর বেশি কিছু আর স্পেসিফিক করছি না। আচ্ছা, আমরা কি বলতে পারি কয়তলা বিল্ডিং এটা?
এটা পাঁচতলা বিল্ডিং।
পাঁচতলা বিল্ডিং, জাস্ট এইটাই হচ্ছে ইনফরমেশন আপনাদের জন্য। আন্না, এবার চলুন আমরা ঘটনায় যাই।
বাসাটা হচ্ছে এই এলাকার মধ্যে অনেক পুরনো একটা বাসা,
দেখে আসলে বোঝা যায় যে পুরনো বাসা।
তো আমি যখন মানে একদম প্রথমে বাসাটা ভাড়া নিতে আসি, বাসাটা যখন আমি দেখলাম তখনই আমার কাছে মানে একটু ভালো লাগছে বাসাটা, মানে বাইরে থেকে দেখলে ভালো লাগে কিন্তু ভিতরে গেলে বোঝা যায় যে অনেক পুরনো বাসাটা। তিনতলা থেকে বাড়িওয়ালা। তো আমি যখন বাড়িওয়ালার কাছে গিয়ে বললাম যে রুম দেখবো, তো সে বললো কি আপনি পাঁচতলায় যান, আমি আসতেছি। তো আমি যখন পাঁচতলায় উঠতে যাব, আমি চারতলায় উঠে হঠাৎ করে মানে দক্ষিণ দিকে যে ফ্ল্যাটটা সেই দিকে তাকিয়ে দেখলাম কি যে ফ্ল্যাটের যে দরজা, সেখানে দরজা যে চিৎকারি সেখানে তালা না দিয়ে লাল সুতা দিয়ে বাঁধা, যেহেতু বাড়িটা অনেক পুরনো, মানে যে লক সিস্টেম ছিল না, সেটা চিৎকারি
যেটা তালা দেওয়া হয়,
হ্যাঁ হ্যাঁ,
টিপ তালাগুলো আমরা দেখলাম ঢোকার সময়,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে লাল সুতা দিয়ে বাঁধা ছিল সেটা। তো আমার দেখার পর মানে একটা কিউরিয়াসিটি হলো যে এটা হয়তো তালা দেওয়া থাকতে পারে না, তো ভিতর থেকে লক করা থাকতে পারে, সুতা দিয়ে বাঁধা থাকবে কেন। তারপরও আমি পাঁচতলা চলে গেলাম, গিয়ে আমি বাসা দেখলাম, বাসা পছন্দ হলো, বাড়ি এলাকায় অ্যাডভান্স দিয়ে আমি চলে আসলাম, বাসায় উঠলাম। ওঠার প্রথম এক দুই মাস কোনো প্রবলেম আমি দেখিনি বা শুনি নাই, যেহেতু আমি একটা জাতীয় দৈনিকে জব করি, আমি অনেক সকালে বের হই এবং অনেক রাতে বাসায় ফিরি, সুতরাং ওই কারোর সাথে দেখাও হয় না আমার। তো একদিনের ঘটনা, আমি তখন সেদিন বাসায়, তো একটু চিলাচিলি শব্দ শুনলাম, শব্দ শুনে আমি বের হলাম, শুনলাম যে নিচে থেকে শব্দ আসতেছে, গেলাম, গিয়ে দেখলাম যে বাড়িওয়ালার যে একটা ছেলে আছে সে মানে প্রত্যেক ঘর ঘর চেক করতেছে, কি ব্যাপার কি হয়েছে বলতেছে, কে যেন শব্দ করে দুপ দুপ করে হাঁটতেছে, মানে উপর থেকে চারতলা থেকে, মানে আমরা যেই ঘরটায় বসে আছি এখান থেকে, মানে হয়তো এই ইউনিট থেকে পাশে ইউনিট থেকে শব্দটা হচ্ছে,
চারতলা থেকে শব্দ শোনা, নিচে ডিস্টার্ব
ফিল করছে। ওই ছেলেটা আবার বেশি বড় না, ওর বয়স হয়তো 14-15 বছর হবে। তো এটা বলার পর আমি সেদিনই মানে প্রথম জানতে পারি যে এই রুমে কেউ থাকে না। একজন ভাড়াটা মানে হুট করে বলে ফেললো যে আপনাদের এই ফ্ল্যাটেই তো সমস্যা। তো তখন মানে আমি বললাম যে কি ফ্ল্যাটে সমস্যা?
আচ্ছা,
তখন মানে আমি
বাড়িওয়ালার ছেলেকে
বলতেছে, তো বাড়িওয়ালার ছেলে কোনো কথা না বলে দেখলাম কি নিচে চলে গেল। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি প্রবলেম এই ফ্ল্যাটে, তো সে দেখলাম প্রথম বলতে চাচ্ছে না, পরবর্তীতে সে অনেক রিকোয়েস্টের পর সে বলল যে এই ফ্ল্যাটে এখন পর্যন্ত কেউ উঠে থাকতে পারেনি, মানে বেশি দিন থাকতে পারে না, হয়তো 10 দিন 15 দিন। তাই বললাম যে কেন, সমস্যাটা কি? তো সে বলল কি যে এখানে কিছু একটা আছে, সেটা মানে খুব শব্দ করে হাঁটে, রাতের বেলা টুপ টুপ করে শব্দ হয় এবং সেটা নিস্তালা থেকে শোনা যায়। আমি যেহেতু উপরে থাকি আমি তো জানতাম না, এটা উপরে শব্দ যায় না এটা। তো এটা বলার পর মানে আমার মানে কিছুটা ভয় লেগে যায় যে এত দিন এত রাত করে আমি এদিক দিয়ে তো উঠেছিলাম,
তখনও কি লাল সুতাটা বাঁধা ছিল?
লাল সুতাটা অনেকদিন বাঁধা ছিল।
আচ্ছা আচ্ছা।
তো তারপরে হুট করে দেখলাম কি একদিন একটা ভাড়াটিয়ে আসবে, মানে এরকম একটা কথাও চলছিল, তখন দেখলাম তালা মারা ছিল, তারপর থেকে লাল সুতাটা আমি দেখিনি। এটা শোনার পর আমি একটু ভয় পেয়ে গেলাম। তো সে আর কোনো কথা বাড়ল না। তো আমার কথা হচ্ছে সে যেহেতু বলবে না, কেয়ারটেকার আছে তার কাছ থেকে শুনবো। তো আমি কেয়ারটেকার কাছে জিজ্ঞেস করলাম, সেও বলতে চায় না, বলতে চায় না। অনেক বলার পর সে বললো যে হ্যাঁ, এই বাসাটার মধ্যে আসলে সমস্যা, আমরা যেখানে
মানে পার্টিকুলার ওই ফ্ল্যাটটা,
ওই ফ্ল্যাটটার মধ্যেই সমস্যা, আর কোন ফ্ল্যাটে ওরকম কোনো সমস্যা নেই। এবং সমস্যা হচ্ছে কি শুধু হাঁটার শব্দ তা না, পাশে যে ইউনিটটা আছে তারাও বলে যে মাঝরাতে কে যেন ভিতর থেকে মানে দেয়ালের মধ্যে শব্দ করে, আঁচড়ের দাগ মনে হয় যে খুব জোরে পাথর বা কিছু দিয়ে ঘষা দিচ্ছে। বাড়ির সবাই জানে যে এই রুমের মধ্যে কেউ থাকে না। এই সব শোনার পর আমার মধ্যে কেমন জানি একটা ভয় কাজ করতে শুরু করলো। তো সেদিন থেকে মানে একটু তাড়াতাড়ি বাসা আসার চেষ্টা করলাম,
কারণ রাতের বেলা তো এই বাসার সামনে দিয়ে সিঁড়ি দিয়ে
উঠতে হয় আমাকে,
এবং গা ছমছমে অবস্থা,
কেন জানো আমার দরজার দিকে নজর যেত।
আমি মানুষের সাইকোলজি, যে জিনিসগুলো আসলে অ্যাভয়েড করতে চাই আমরা ওই জিনিসগুলো চোখে বেশি পড়ে।
হ্যাঁ হ্যাঁ। এবং এমনও দিন হয়েছে সুমন ভাই, আমি ওই ফ্ল্যাটের সামনে উঠেছি, তো লোডশেডিং হয়ে গেছে, প্রচন্ড রকম ভয় পেয়ে গেছে, তারও রাগে উঠে গিয়ে পড়েও গেছে, এমন অবস্থা হয়েছে আমার। তো একদিনের ঘটনা বলি, সেদিন অফিস থেকে বের হতে একটু লেট হয়ে যায় আমার, এবং ট্রান্সপোর্ট সুবিধাও ছিল না আমাদের। অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি একটা আসলো, আসার পর উঠলাম, উঠে আমাকে নামিয়ে দিয়েছে হচ্ছে মানে যাত্রাবাড়ি যে হাইওয়েটা আছে সেখানে, মেইন রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আমাকে হেঁটে ভিতরে যেতে হয়। তো আমাকে এখানে নামিয়ে দিয়েছে যখন তখনই একটার উপরে বেঁচে গেছে, তখন তো রাস্তায় এমনিতে মানুষ থাকে না। আমি হাঁটার সময় আমি চেষ্টা করেছি যে ওই চিন্তাটা মাথায় আনবো না, এই চারতলা যে বিষয়টা আমাদের, আমাদের গলির মুখে দাঁড়ালেই পুরো বাসাটা দেখা যায়
একদম, হ্যাঁ দূর থেকে অনেক দূর থেকে দেখা যায়, দেখলাম আমি আসার সময়।
তো আমি যখন গলির মুখে এসে দাঁড়াই তখন আমরা এই যে রুমটা বসে আছি দক্ষিণ মুখে যে বারান্দাটা, সেই বারান্দাটা আমি দূর থেকে দেখলাম কি যে সেই বারান্দায় কেউ একজন মনে দাঁড়ায় হাঁটা চলা করতেছে,
লাইট ছিল
না অন্ধকার, কিন্তু একজন মানুষ দাঁড়ালে তো তার শেপটা বোঝা যায়।
বারান্দাগুলো অন্ধকার, অত অন্ধকার পড়ে না যে আশেপাশের যে আলো আছে, রাস্তার আলো আছে, ওই আলোটা ওই বারান্দার মধ্যে পড়ছে, মানে ইনফ্যাক্ট আমি খেয়াল করেছি বিষয়টা, আমি দেখেছি যে বারান্দা মোটামুটি স্পষ্ট বোঝা যায়, একটা মানুষ বা একটা কোনো কিছু যদি থাকে অতটুকু পরিমাণ আলো আশপাশ থেকে ওই বারান্দায় চলে আসে ওটা বোঝা যায়।
পর আমি ভাবলাম হয়তো নতুন ভাড়াটিয়ে উঠেছে, নিচের কলিং চাওয়ার পর কেয়ারটেকার এসে কেজি গেটটা খুলে দিল। আমি বলতেছি যে উপরে কি ভাড়াটি এসেছে চারতলায়, তো সে বলতেছে যে কই না, তো তেমন একজন মানুষকে দেখলাম হাঁটাচলা করতেছে, তো সে বললো কি চাবি তো আমার কাছে, কেউ যদি ওই রুমে যেতে হয় তাহলে তো আমার কাছে চাবি নিয়ে যেতে হবে। এটা শোনার পর আমার প্রচন্ড ভয় লেগেছে, তাহলে আমি কাকে দেখলাম এতক্ষণ।
আচ্ছা আপনি কি বারান্দায় যখন হাঁটাচলা করতে দেখছেন মানে মানে স্পষ্ট দেখেছেন যে পায়চারি করছে কোনো একটা মানুষ, একটা এদিক সেদিক যাচ্ছে হাঁটাহাঁটি করছে,
একটা মানুষের শ্যাডো হাঁটাহাঁটি করলে যেরকম দেখা যায় দূর থেকে, ঠিক সেরকম আমি দেখেছি।
এবং মোটামুটি আপনি ভালোভাবেই অবজার্ভ করেছেন, যেহেতু আপনি জানতেন যে ওই বাসাটা ফাঁকা, হঠাৎ কাউকে দেখলে ওইটা হয়তো অন্য অন্য বাসায় কাউকে ঘোরাঘুরি করতে দেখলে
স্বাভাবিক
নোটিস করতো না, স্বাভাবিক, কিন্তু এটা তো অস্বাভাবিক,
অস্বাভাবিক।
আমি এই জন্যই প্রশ্নটা করলাম যে অনেকের মনে হতে পারে যে এটা হয়তো মনের একটা ইলিউশন থেকে, যেহেতু ওই বাসাটা নিয়ে একটা ভয় মনের মধ্যে কাজ করে, একটা চিন্তা হয় মনে হয় কিছু আছে, তাহলে আপনি সেটা অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু অবজার্ভ করেছেন, অর্থাৎ রেকর্ড আমরা যেটা শুনেছিলাম আপনার কাছে, এবং আপনি তারপরে শিওর হয়েছেন যে না কেউ হয়তো বা আছে। আমি জাস্ট এই কোশ্চেনটা এই জন্য করলাম, অনেকের মাঝে এই প্রশ্নটা তৈরি হতে পারে, সেই প্রশ্নটার আসলে অ্যান্সারটা আমি আগেই যখন অফ দ্য রেকর্ড কথা হয়েছিল আমি আসলে এই ধরনের প্রশ্নগুলো করে জেনে নিয়েছিলাম বিষয়গুলো। ওকে, তারপর
আচ্ছা এটা শোনার পর তো মানে আমার ভয় লেগে গেল, তো আমি বললাম যে আপনি আমাকে একটু উপরে দিয়ে আসেন। কেয়ারটেকার দেখুন যে কেমন জানি করতেছে, আমাকে বলতে স্যার যান কোনো সমস্যা নাই, তেমন যেন একটু উপরে দিয়ে আসেন। তো সে অনেকক্ষণ বলার পর সে বলছে চলে চারতলা এসে আবার ঘরের দিকে নজর চলে যায়, মানে যাওয়ার পর মানে আরো ভয় লেগে যায়, আমার রুমে চলে যায়। একটু পরে দেখলাম যে দারোয়ান আবার দৌড়ে আসলো, এসে বললো যে স্যার আপনাকে শুনছেন? আমি বললাম কি কয়েছি? দৌড়ে যাওয়ার শব্দ, মানে সে যখন নামতেছিল তখন দুপ দুপ করে তার মনে হচ্ছে যে দরজার উপর থেকে দাঁড়ায় আছে, সে দৌড়ে চলে গেল। আমি বললাম যে কই না, তো সে দেখলাম যে তাড়াতাড়ি নেমে চলে গেল নিচে। এটা শোনার পর আমি মোটামুটি চিন্তা ভাবনা করে ফেলেছি যে বাসায় থাকা যাবে না, কারণ এত প্রবলেম বাসার মধ্যে। বাড়ি এলে জিজ্ঞেস করলাম, সে বলতেছে কোথায় কোনো শব্দ নেই, বাড়ি এলেই শিকারি করতেছে না যে কোনো প্রবলেম হচ্ছে এই রুমের ভিতরে। সে বলতেছে যে এটা ভাড়া হয় না, ভাড়া বেশি, এত টাকা ভাড়া দেখেও নিতে চায় না। বলার পরে আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে বললাম যে বাসা থাকবো না। তার দুদিন পরের ঘটনা, একদিন আমি আসলাম রাতের বেলা এসে, মানে আমি বেল চাপতেছি কিন্তু কেচি গেটকে খুলতেছে, রাত হয়ে গেছে অনেক। তো পরে অনেকক্ষণ চাপার পর নিস্তারার ফ্ল্যাটে যে ছিল সে ভাইয়াটা এসে খুলে দেয়। খুলে দেওয়ার পরে বললাম যে কেটে কোথায়? বলো সে তো চলে গেছে। বললাম চলে গেছে কি কোনো সমস্যা? বলো যে আপনি জানেন না? না আমি তো যাই না। তো সে আমাকে বললো যেটা, সেটা হচ্ছে কেয়ারটেকার তার আগের দিন রাতের বেলা ছাদে গেছিল পানি দেখার জন্য,
মানে ট্যাঙ্কিতে পানি
আসছে পরিমাণ দেখার জন্য গেছে। নিচে নামার সময় কি মনে করে যেন সে চিন্তা করলো যে দরজা নিচে একটু তাকাই, শুনবাই দেখতেছেন তো বাসার দরজাগুলো একটু উঁচু,
দরজাগুলো একটু উঁচু, মানে মনে হয় যে আলো থাকলে বাকলে উকি দিলে কিছু একটু দেখা যাবে একটু দূর।
তো সে চিন্তা করলো কি আমি একটু দেখি মানে কি আছে, মানে তার মানে দেখি সে উকি দিয়ে নিচে তাকানোর সাথে তার মনে হলো কি কেউ যেন দরজার পাশে ছিল, সে দৌড়ে চলে গেল একদম স্পষ্ট। সে দেখলো অন্ধকার,
মানে লাইক মনে হচ্ছে সে কাকে দেখতে যাবে, কেউ হয়তো দরজার পাশে দাঁড়িয়ে ওনাকে
ওনাকেই দেখছিল, এতক্ষণ এদিক দিয়ে গেছে, আমরা কিন্তু এখানেই বসে
এখানেই বসে আছি। আমার মানে আমার চোখ কিন্তু সরাসরি হচ্ছে আমরা দরজা দিয়ে ঢুকে একটা লম্বা করিডোর গেছে, এই করিডোর দিয়ে গেলেই হাতের দুই পাশে রুম গুলো আছে, এবং আমার চোখগুলো ঠিক ওই করিডোরটার দিকে যাচ্ছে, এবং ইনফ্যাক্ট মানে দুর্ভাগ্যবশত করিডোরের লাইটটাও দেখতে পাচ্ছি যে নাই, অন্ধকার, মানে আমি জানি না সেই অন্ধকার থেকে কোনো কিছু আমাদেরকে অবজার্ভ করছে কিনা। দরজার কাছে বসেছি, আমার মনে এটাই সবচেয়ে সেফ ছিল।
এটা এটা শোনার পর সুমন ভাই আমার মনে হয় না যে মানে ঠিক থাকা যায় আর কি, মানে এতদিন শুধু শব্দ শুনতাম যে না শব্দ শুনতেছে সবাই, বা আমি সেদিন দেখুন ধরলাম সেটা আমার কোনো না কোনো ভুল হতে পারে, চোখের ভ্রম হতে পারে, কিন্তু আজ যেটা শুনলাম মানে শোনার পরে মানে আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই, বুঝি যে না এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া ভালো। তো আমি তিনটা লাগিয়ে বেল দিলাম, অনেকক্ষণ বেল দেওয়ার পরে বাড়ি এলি, বেরোলো, বেরোর পর বললাম যে আমি তো এই পাশে আসলে চলে যাবো, আমি এই মাসের মধ্যে চলে যেতে চাই। তো তারা বললো যে কি সমস্যা, আমি বললাম যে সমস্যা তো অনেক, আপনারা তো কোনো সমস্যাই বলতেছেন না, অনেক সমস্যায় বাসার ভিতরে। সে বললো যে আসলে কি এই রুমটা সমস্যা, কিন্তু আসলে আমরা এটা কাউকে বলতে পারবো না, কারণ আমাদের ভাড়াটিয়া তো থাকবে না। তাহলে বললো যে আমরা অনেক হুজুর এনেছি, অনেক কিছু দেখিয়েছি, অনেক ভাবে ঘরটা বন্ধ করার চেষ্টা করেছি,
যেমনটা ওই যে শুরুতে লাল সুতা দেখেছি,
হ্যাঁ হ্যাঁ, এবং কোনোভাবে এটা থাকে না, এটা কিছুদিন ভালো যায় তারপরে দেখা যায় যে এটা হয়
আবার সেম প্রবলেম।
এবং শুনবে আজ পর্যন্ত যারা এই ফ্ল্যাটের মধ্যে উঠেছে তারা কোনো না কোনো প্রবলেম ফেস করেছে, হয়তো দেখা যায় তাদের ব্যবসা তাদের ডাউন হয়ে গেছে, বা কেউ অ্যাক্সিডেন্ট করেছে, এমনও শুনেছি যে এই ফ্ল্যাটে উঠে সুস্থ লোক হার্ট অ্যাটাক করে মারাও গেছে কিছুদিনের মধ্যে, এরকম অনেক রকম ঘটনা এই ফ্ল্যাটের মধ্যে ঘটে গেছে। তো এরপর থেকে মানে আমি আসলে না করে দিই বাসা, এবং আমি এই কয়েকদিনই আছি, তারপরে বাসা থেকে আমি চলে যাবো, কিন্তু এখনো শুনবে আমি আসলে অফিস থেকে তাড়াতাড়ি বেরোই এবং আমি খুব ভয় পাই, মানে এখানে আসতে আমার খুব ভয়।
মানে আপনি আসলে এটা স্বাভাবিক, মানে আমি লিসনারদের বলবো যে একটু কল্পনা করার জন্য এই রুমটা মনে করেন বন্ধ থাকে এবং খুব ভয়ঙ্কর, আমি জানি এই দরজার ওপাশে কি না কি ভয়ঙ্কর আছে, আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি দরজার ওপাশ থেকে কোনো কিছু আমাকে দেখছে কিনা আমি জানি না, এবং রাতের বেলা একা একা উঠতে ডেফিনেটলি গা শিরশির করবে। আমার মনে হয় গুড ডিসিশন আপনি বাসাটা ছেড়ে দেওয়ার প্ল্যান করেছেন, এবং আরো গুড ডিসিশন হচ্ছে যে আপনি যাওয়ার আগে আমাদেরকে একটা অ্যারেঞ্জ করে গেছেন যে মানে রেকর্ড করা, এবং আপনি ইনফ্যাক্ট বলেছেন যে কিছুদিন আগে নাকি হুজুরও এসে গেছে।
আমি অফিস যাওয়ার সময় দেখলাম যে হুজুর এসেছে, এবং সে দেখলাম ঘর খুলে পুরো ঘর বন্ধ করার চেষ্টা করতেছে, জানি না কতটা কাজে এসেছে এটা হয়তো।
তবে এতটুকু আমরা দোয়া করে যে আপাতত ওই বন্ধ করে যেভাবে গেছে এতটুকু আমাদেরকে যেন সেফ করতে পারে। অনেকদিন পর ঘটনা বলবো না, আমি বলবো যে এক্সপিরিয়েন্সটা, যে ফিলটা আমি পাচ্ছি এই রুমের মধ্যে বসে আর ঠিক ওই অন্ধকার করিডোরের দিকে তাকিয়ে, আমার জন্য এনাফ ভয় পাওয়ার জন্য। এই জায়গায় আমি বাজি ধরে বলতে পারি যে কেউ বসলে ভয় পাবেন। ওকে, এটা ইগনোর করি, আমরা ইগনোর করে নেক্সট ঘটনার দিকে যাই। শোন ভাই,
এটা আমার সাথে ঘটেনি, আমার এক বন্ধুর সাথে ঘটেছিল গত রমজানের ঈদের আগের দিনের ঘটনা। এটা গ্রামটা হচ্ছে কি এখন ওইভাবে মানে উন্নত হয়নি, তো আমাদের গ্রামে একটা মাত্র পাকা সড়ক, সেখানে মানে কিছু টং দোকান, চায়ের দোকান, সেখানে মানে আড্ডা টাড্ডা দেয় সবাই, এটাই বাজার গ্রামের। তা আমরা ফ্রেন্ডরা মিলে ঠিক করলাম যে আজকে অনেক রাত পর্যন্ত আড্ডা দেব, যেহেতু ঈদের আগে রাত মানে তো ঘুম নেই, সারা রাত ঘুমাবো না, আড্ডা দেবো, অনেকদিন পর দেখা সবার সাথে, যেহেতু গ্রাম অঞ্চল আটটা বাজে তো সবাই ঘুমিয়ে পড়ে, তো বাসায় তো আর ফেরা যাবে না। তো আমাদের সাথে এক ফ্রেন্ড বলল কি যে আমাদের মানে গ্রামে একটা জঙ্গল আছে, সে জঙ্গলের মধ্যে একটা মানে বড় ঘরের মতো নির্মাণ করা হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের ধান নিয়ে আসার সময় অনেক দূর পর্যন্ত ঘুরতে হয় জঙ্গলে, গ্রামে আসতে হলে জঙ্গলের মাঝখানে এনে
ওগুলো ওখানে
জমা রাখে এবং ওখান থেকে আস্তে ধীরে নিয়ে আসে এগুলো। তো একজন বললো কি যে আমরা আজকে ওখানে থাকি, সমস্যা আমরা তো ঘুমাবো না, আমরা দরকার হলে বসে বসে ওখানে আড্ডা দেবো। তো আমরা বললাম যে ঠিক আছে, আমাদের মানে প্ল্যান মতো আমরা শিয়াবি। যেটা ঘটলো সেটা হচ্ছে কি আমরা রাতে আড্ডা দিচ্ছি, তো দশটা সাড়ে দশটার দিকে আমাদের এক ফ্রেন্ড বললো কি যে আমার শরীরটা খুব অসুস্থ লাগছে, আমি যাই গিয়ে শুয়ে পড়ি, তোরা আয় পরে। তো আমরা বললাম যে ঠিক আছে। তো গ্রামের ছেলে খুব সাহসী ছেলে, ওকে নিয়ে আমরা তো টেনশন করিনি। তো ও চলে যাওয়ার পর আমরাও ছিলাম, অনেকক্ষণ ছিলাম, আমরা আড্ডা উড্ডা দিলাম, দেওয়ার পরে আমরা একটা টাইমে বললাম যে না উঠা যাক, দোকানপাটা বন্ধ করে দিবে। তো প্রায় তখন সাড়ে বারোটার মতো হয়ে ঘটে গেছে। তা আমরা হেঁটে যখন ওই জঙ্গলের কাছাকাছি যাই, শুনবে এই জঙ্গলটা সম্পর্কে আমাদের অনেক আগে থেকেই মানে গ্রামে প্রচলিত কিছু ঘটনা আছে সেখানে, যে অনেক রকম ঘটনা নাকি এখানে ঘটে, এবং সেই জঙ্গলের ভিতরে বেশ কয়েকটা পুকুর আছে এখন মতো পড়ে থাকতো। আমরা হাঁটতে থাকি জঙ্গলের ভিতর দিয়ে। তো হাঁটতে হাঁটতে একটা টাইমে যখন আমরা ওই ঘরের কাছে যাই, এবং ঘরের কাছে গিয়ে যখন ওর নাম ধরে ডাকি, দেখি যে কোনো সাড়া শব্দ নাই ভিতর থেকে। তো আমরা ভিতরে ঢুকি, ঢোকার পরে দেখলাম যে ও নাই ভিতরে, কেউ নাই। তো আমরা ভাবলাম কেউ বোধহয় ওর বাসায় চলে গেছে। তা আমরা যে যার মতো শোয়ার ব্যবস্থা করতে রাখলাম। তো আমাদের মধ্যে একজন ফ্রেন্ড বললো কি আমি একটু বাইরে থেকে আসি, একটু ওয়াশরুমে যেতে হবে আমাকে। তো সে বাইরে যাওয়ার কিছুক্ষণ পর সে আবার দৌড়ে চলে আসে, এসে বলতেছে কি এটা তোরা সব বাইরে। আমরা কি হয়েছে বলো, যে তোর বাইরে ওখানে দেখ প্রবলেম হয়েছে, মানে আমাদের যে ফ্রেন্ডটা খুঁজে পাচ্ছিলাম না, আমরা গিয়ে দেখি যে বাসাতে কিছু দূর একটা পুকুরের মতো আছে, সেটার মাঝখানে হচ্ছে গিয়ে পানি, অল্প একটু পানি, আর চতুর্দিকে মানে গাছ টাচ। তো দেখলাম যে ও মানে কাদা মাখা একটা শিকড় ধরে আছে, আঁকড়ে ধরে আছে। তো আমরা সেখানে যখন গিয়ে নামলাম সুমন ভাই, আমরা কিন্তু কোন মানুষের পায়ের ছাপ দেখতে পাইনি সেখানে। জাস্ট আমরা দেখেছি যে ওকে যে টেনে নিয়ে যাওয়া হয়েছে, মানে কাদার উপরে যে একটা স্ক্যাচ পড়ে সেরকম একটা দাগ, ছাড়া কোনো দাগ আমরা দেখিনি সেখানে। তো আমরা গিয়ে ওকে উদ্ধার করলাম, উদ্ধার করে বললাম কি হয়েছে, দেখলাম যে ও খুব প্রচন্ড রকম ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে এবং কিছু বলতে পারছে না। তো আমরা ওকে ঘরে আনলাম, এনে বসালাম, বসিয়ে মানে প্রায় আধা ঘন্টা পর স্থির হয়েছে। স্থির হয়ে ও মানে যেটা বললো সেটা হচ্ছে এরকম যে আমাদেরকে তো ওখানে বসিয়ে রেখে চলে আসলো। আসার পর ও যখন জঙ্গলের কাছাকাছি আসে, ওর কেন জানি মনে হলো যে জঙ্গলে মানে সব শব্দ থেমে গেল, মানে সাইলেন্ট হয়ে গেল পুরো জঙ্গলটা। তো ভাবলো সম্ভবত অনেক সময় কানের প্রবলেম হয় আমাদের, ঝিমঝিম ধরেছে এরকম একটা প্রবলেম হয় যে কিছু শোনা যায় না। তো ও ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে গিয়ে হারিকেনটা জ্বালিয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর একটা টাইম ওর মনে হলো যে একটা তীব্র আগরবাতির গন্ধ লাগতেছে। তো এই গন্ধটা একটা টাইম ভালো লাগে এবং একসময় খুব বিরক্ত লেগে যায়, খুব যখন তীব্র হয়ে যায়। তো ও চোখ মেলে তাকে যেটা দেখতে পায় সেটা হচ্ছে কি যে একবার সারি সারি ভাবে দাঁড়ানো মানে সাদা মানে একদম মানে মানুষ আকৃতি বলবো না, অনেকটা কোল বালিশের মতো দেখতে এগুলো ছিল, যেরকম বললো যে কোন চোখ মুখ কিছু দেখা যাচ্ছে না, তারা মানে দাঁড়িয়ে নামাজ পড়তেছে
যে এইখানে ওই যে ধানগুলো এসে জমা রাখতে,
হ্যাঁ সেখানে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা কেউ মানে হেঁটে আসতেছে না, তারা অনেকটা লাফিয়ে লাফিয়ে সেখানে এসে দল পেতে দাঁড়াচ্ছে। তো এটা দেখতে দেখতে মানে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, চিৎকার দিতে পারে না, কারণ এতটাই ভয় পায় যে মানে ও জাস্ট দেখতেছে তাকিয়ে, ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তো সেই মুহূর্তে ওর মনে হলো কি কেউ একজন মানে পুরো ঘর তো অন্ধকার, হারিকেন জ্বলতেছে এক কোণে, বড় ঘর, কেউ মনে হলো টান দিল, টান দিয়ে ওকে মানে একদম কাউকে দেখতেছিল না বাট ওকে টেনে নিয়ে যাচ্ছে,
মানে ফিল করছে কোনো কিছু একটা টেনে
নিয়ে যাচ্ছে, হ্যাঁ টেনে নিয়ে যাচ্ছে। এবং টানতে টানতে ওকে যখন পুকুরের কাছাকাছি নিয়ে যায় মানে কাদার মধ্যে, ও তখন আঁকড়ে ধরে শিকড়টা, সেই মুহূর্তে পেছন থেকে মানে ওই খুব জোরে টানছিল। এবং আমরা তো তারপরে চলে আসলাম এবং সেই মানে আমাদের শব্দ পেয়ে মোটামুটি ও দেখলো যে মানে পিছন থেকে কিছু একটা ছেড়ে দিল ওকে, ছেড়ে দেওয়ার পর তো আমরা বললাম যে মানে প্রথম বললাম যে এটা কি আসলে সত্যি ঘটনা। পরে আমরা শুনে যখন ওর পা দেখলাম, দেখলাম যে ওর পায়ের মধ্যে স্পষ্ট আঙ্গুলের ছাপ ছিল, কিছু একজন টেনে ওকে নিয়ে গেছে। তো এই ঘটনার পরে মানে ও মানে অনেকদিন অসুস্থ থাকে, আমরাও মানে সেই রাতে আর ওখানে থাকি না, আমরা চলে আসি ওকে নিয়ে, অনেকদিন অসুস্থ থাকে এবং ও এমন একটা অবস্থা হয় যে ওকে মানে মাঝে মাঝে কবিরাজের কাছে নিতে হয়, না নিলে মানে নানা রকম উল্টাপাল্লা কথা বলে মাঝরাতে মানে ঘর থেকে বের হয়ে যায়। এটা মানে বেশ কয়েকদিন ঘটনাটা চলতে থাকে। তা আমি তো এরপরে ঢাকা চলে আসলাম, এখন ওর একই অবস্থা যতটুকু জেনেছি যে মাঝে মাঝে ওর ট্রিটমেন্ট করতে হয়, না হলে ওর এরকম সমস্যা
উল্টাপাল্টা হয়। আসলে যে আকৃতির জিনিসের কথা বলেছেন, আমরা জানি না আসলে কি ছিল, তবে আমরা যতটুকু জানি যে জিন তো বিভিন্ন রূপ ধারণ করতে পারে, জিনের ওই ক্যাপাসিটি আছে, অনেক ভালো জিন আছে, খারাপ জিন যেমন আছে ভালো কিছু আছে, যে ওই ভালো জিনগুলা নামাজ পড়ার সময় মানুষজন হয়তো ডিস্টার্ব করে ফেলে, হয়তো মনের অজান্তেই, কারণ মানুষের চোখে যেহেতু পড়ে না সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে যায়। আমরা যদিও জানি না এই ক্ষেত্রে আসলে কি ছিল ইনফ্যাক্ট। ওখানে কি আরো কেউ এরকম আছে যে এই ধরনের ভয় পেয়েছে বা কারো সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে?
ওই জঙ্গলটা বললাম তো টুকটাক অনেকগুলো ঘটনা অনেক আগে থেকে
প্রচলিত, সেই আগে
সেই থেকে মানে ওখানে মানে কেউ যেতই না, মানে ধান কাটার সময় হয়তো দিনের বেলা যেত, রাতের বেলা কেউ থাকতো না ওখানে, আর মানে এতটাই পরিত্যক্ত ছিল যে ওখানে দিনের বেলা মানুষ প্রয়োজন না হলে যেত না। এখন হয়তো জঙ্গলটা কমে গেছে, কিন্তু আরো এক দেড় বছর আগে কোন ঘর বাড়ি ছিল,
ঘর বাড়ি ছিল না। তো এই হচ্ছে আপনার সেকেন্ড ঘটনা। আরো কোন ঘটনা কি আছে যেটা আমাদের এই হন্টেড রুমে বসে আপনি আমাদের সাথে শেয়ার করতে চান?
একটা ঘটনা আছে, সেটা মানে কয়েকদিন আগে আমি বাড়িতে ফোন দিয়েছিলাম সেদিন ঘটনাটা বলে। সেটা হচ্ছে গিয়ে বাড়িটা হচ্ছে আমাদের মসজিদ কেন্দ্রিক বাড়ি, আমাদের আমার এক মানে ভাইয়া বিয়ে করেছে, তো সে ঢাকা থাকে, তার ওয়াইফ আর হচ্ছে তার মা বাসার মধ্যে থাকে।
তোর মানে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির সময় হয়ে গেছে, ডরের রেসিপিটা মনে করিয়ে দিচ্ছি। যারা ডর শুনছেন, চেষ্টা করবেন একটা এনভায়রনমেন্টের মধ্যে বসে এই অনুষ্ঠানটি শোনার। সেটা হলো, যদি ঘরে থাকেন তবে হালকা করে জানালাটা খোলা রাখবেন, একা অথবা অন্য কেউ থাকলে দুইয়ের অধিক যেন না হয় সংখ্যাটা, এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডটা নিশ্চিত করবেন, ঘরের বাতি নিভিয়ে দেবেন, শুনতে থাকুন ডর। কিছুক্ষণ শোনার পরে সত্যি সত্যি ফিল করবেন ডর মানে ভয়। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। মিনিট পর আবারও শোনা শুরু করেছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, বাংলাদেশের রেডিওর ইতিহাসে প্রথম এবং একমাত্র হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। যারা এই অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক তৈরি করতে চান তাদের জন্য আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। প্রতি শুক্রবার রাত 11:50 আমরা ফেসবুকে লাইভ দেখাই কোথায় কোন হন্টেড প্লেসে আমরা যাচ্ছি, যেটা ডরের ট্যারট কার্ড রাউন্ড থেকে পরিচালিত হয়। প্রিয় শ্রোতা, কথা না বাড়িয়ে আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গায় যে জায়গায় আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
আমার এক ভাইয়া বিয়ে করেছে, তো সে ঢাকা থাকে, তার ওয়াইফ আর হচ্ছে তার মা বাসার মধ্যে থাকে। আমার ভাইয়া যে ওয়াইফ সে বের হয় গিয়ে ওয়াশরুমে যায়, তাকে কিছুক্ষণ পরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সবাই বের হয় বাসা থেকে, কি ব্যাপার, কি হলো, কি হয়েছে, কি হয়েছে, মানে তখনও মানে ভোর হয় নাই, শেষ রাতের দিকে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো বাসার তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও সে নাই। শুধু সে যে হারিকেনটা নিয়ে বের হয়েছে সেটা এক পাশে পড়ে আছে, সে নাই। তো সাথে সাথে বাড়ির যে আমাদের যে পুরুষ যারা ছিলেন তারা সাথে সাথে বের হয়ে গেলেন, আশেপাশে টর্চ মেলে দেখলেন যে কোথাও আছে কিনা। একটা মেয়ে মানুষ হেঁটে গেলে খুব বেশি দূর যেতে পারবে না এই সময়ের মধ্যে। খুঁজতে 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 আস্তে আস্তে ভোর হয়ে গেল, ফজর আজান পড়ে গেল। আমাদের বাড়ি হচ্ছে কি আমার আরেকটা মানে বড় ভাই আছে, সে বিদেশ থেকে আসছে। তো সেটা হচ্ছে কি সে সাইকেল নিয়ে সে অনেক দূর পর্যন্ত চলে গেছে, মানে প্রায় গ্রাম ছেড়ে 2-3 গ্রাম দূরে চলে গেছে। তো সেখানে যাওয়ার পরে যখন দেখলো যে মানে মুরব্বীর নামাজ পড়ে বেরোচ্ছে, তখন তাদেরকে জিজ্ঞেস করলো যে একটা মেয়েকে দেখছেন, যে মানে যে এরকম বর্ণনা দেওয়ার পরে একজন বললো কি যে আমি একটা মেয়েকে দেখছি যখন মানে মসজিদে আসতেছি, তখন দেখলাম যে মানে দৌড়িয়ে সে যাচ্ছে তার চুলমুল ছাড়া। তো গেছে লোকেশন বলল যে এদিক গেছে। তো সে যাওয়ার পর সে গিয়ে দেখলো যে দূরে একটা মানে বড় ওখানে একটা মানে গাছ আছে, মানে বট গাছের মতো, সেই গাছের নিচে মানে মেয়েটা বসে আছে। তো তাকে সেখান থেকে ধরে নিয়ে আসা হয়, তার চুলগুলো মানে একদম ছিল মানে আওলানো, তার মুখ টুক মানে ঢাকা ছিল চুলে। তো তাকে বাসায় আনা হয়, জিজ্ঞেস করা যে কি হয়েছে, সে মানে প্রথম স্বাভাবিক কোন আচরণ করতেছিল না। তো পরবর্তীতে যখন মানে বাড়িতে যে মসজিদে যে হুজুর ছিল সে আসলো, এসে তাকে বিভিন্ন মানে তার যে প্রসেস সেভাবে তাকে জিজ্ঞেস করা হলো, তখন মানে সে আস্তে আস্তে বলল যে সে যখন বাইরে গেছে, বাইরে যাওয়ার পর সে ওয়াশরুমে যাবে, এমন সময় মনে হলো কি তার পেছন দিকে মানে কেউ একজন তাকে ডাকতেছে। তো সে তাকালো, তাকে দেখলো যে মানে তার যে শ্বশুর সে দাঁড়িয়ে আছে হচ্ছে উঠানের মাঝখানে, তাকে ডাকতেছে। এটা দেখার পরে তার মাথায় কাজ করতেছিল যে তার শ্বশুর মারা গেছে, তার শ্বশুর মারা গেছে, জাস্ট তার শাশুড়ি আছে এবং তার হাজবেন্ড তো ঢাকাতেই। ডাক দেওয়ার পরে সে মানে সামনে যায়, যাওয়ার পর বললো কি যে তুমি আমার সাথে একটু আসো। তো বলছে কোথায়, বলো যে আসো। এই কথা বলতে বলতে সে তাকে নিয়ে মানে আমাদের যে মসজিদে পাশ দিয়ে হচ্ছে কবরস্থানের যে রাস্তাটা সেদিক চলে যাচ্ছিল। তো সে যখন নাকি মসজিদে কোনাগুনি যায়, তখন সে দেখে মানে ওই লোকটা আস্তে আস্তে গিয়ে একটা মানে গর্ত করার মতো ছিল, হ্যাঁ কবরের মতো, সেখানে দুপ করে মানে নেমে গেল তার মধ্যে। তো সে ভাবলো কি সম্ভবত ওখানে কিছু একটা পড়ছে তার, বা কিছু একটা হারাই যায়, সেটা খোঁজার জন্যই করতেছে। হারিকেনটা নিয়ে সে যখন আগে যায়, শুন ভাই, সে আগে গিয়ে দেখে যে কবরটা ঠিক খোলা আছে, সেখানে যখন সে ধরে যখন দিয়ে সেখানে জাস্ট একটা কাটা হাত পড়ে আছে আর কিছু নাই। সে দেখলো একজন মানুষ নেমে গেছে কবরের মধ্যে, সেখানে একটা কাটা হাত পড়ে আছে। এটা দেখা যায়, দেখার পর সে চিৎকার করে মানে জ্ঞান হারিয়ে ফেলে, তারপরে তার আর কিছু মনে নাই। তারপরে তো এই ঘটনাগুলো যেটা ঘটে যে আমরা জানলাম যে সে অনেকে দৌড়িয়ে যেতে দেখছে তাকে, এবং আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সে অনেক দূর চলে যায়, অনেক কিলোমিটার দূরে তাকে পাওয়া যায়।
যেভাবে উদ্ধার করা হয়েছে ওই কবরের ওখানে উদ্ধার করা হয়েছে?
না না না, উনি হচ্ছে কি কবরের ওখানে, তো উনি দেখার পর জ্ঞান হারিয়ে ফেলে, তারপর ওনার কিছু মনে নাই, কিন্তু ওনাকে উদ্ধার করা হয় বাসা থেকে অনেক কিলোমিটার দূরে।
আচ্ছা আচ্ছা।
এবং যখন উদ্ধার
কবর পর্যন্ত যাওয়ার কথা মনে
ওনার মনে আছে, তারপর ওনার আর কিছু মনে নেই।
এরপরে কি ওনাকে নিয়ে কবরের এখানে যাওয়া হয়েছিল দেখার জন্য, আসলে কবর ওই হাতের কথা,
হ্যাঁ হ্যাঁ,
এগুলো আছে কিনা?
এবং ওনাকে যে কবরটা উনি দেখাচ্ছে সে জায়গায় কোনো কবরই ছিল না, জাস্ট একটা লোকেশন দেখালো যে এর মধ্যে আমি দেখছি একটা কবর মতো ছিল, সেই সেখানে মধ্যে নেমে গেছে এবং সে গিয়ে কাটারটা দেখছে। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যাচ্ছে সেখানে এখনো কোনো কবর দেওয়া হয়নি, হয়তো আগে ছিল, অনেক আগে ছিল, এরকম হতে পারে, যেহেতু অনেক পারিবারিক কবরস্থান, অনেক পুরনো। এর পরবর্তীতে তাকে আর এই বাসায় রাখা হয় না, মানে আমি যতটুকু জানি তাকে তার মা বাবার বাসায় নিয়ে যায় এবং সে মানে এখনো ট্রিটমেন্টের মধ্যে আছে।
আসলে মানে হয় না যে এই জিনিসগুলো হয় কি, মানে আমরা যেই কথাই বলি না কেন, বাজে জিন বলি বা ভূত বলি বা যাই বলি না কেন,
এমন কোন মানুষের মানে বেশ ধরে যেই মানুষটার প্রতি আপনার কোন একটা দুর্বলতা আছে, যে সে হয়তো ডাক দিলে আপনি ইগনোর করতে পারবেন না? আমি জানি না যে জিন কি মানুষের তাহলে কি মনের চিন্তা ভাবনা কি ধরতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা একদিন রেজা ভাইয়ের সাথে একটু বা রেজা ভাইয়ের কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে যে জিন কি মানুষের মনের কথা বুঝতে পারে কিনা। তা না হলে কেন জিন এমন কোন মানুষের রূপ ধরে আসে যে যেই মানুষের কথা ইগনোর করা যাবে না, বা যেই মানুষের রূপ ধরে আসলে কাজ হয়ে যাবে, এই জিনিসটা কিভাবে বুঝতে পারে?
ওকে, যাই হোক, শুনুন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যতটুক মানে শুনেছি যে এই যে এই টাইমটা মানে হচ্ছে দুইটা থেকে চারটার মধ্যে সময়টা, এই সময়টাতে এই ঘটনাগুলো
বিশেষ করে বারোটা থেকে তিনটা পর্যন্ত সময়টা খুব বেশি মাত্রায় মানে এই অশরীরী জিনিস বলি বা নেগেটিভ এনার্জি গুলো খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়, তাদের অ্যাক্টিভিটিসটা খুব বেশি থাকে।
শুনুন আরেকটা কথা বলি, যেটা জিনের কথা বলেছে, একটা সিক্রেট কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমার আব্বুর সাথে দীর্ঘ অনেক বছর জিন ছিল, এবং এমন হয়েছে যে আমরা তখন ছোট ছিলাম, আমার মা সেই জিনের সাথে কথাও বলতো রাতের বেলা, এবং আমার মনে আছে যে আমি নিজে একবার শুনেছিলাম কথাগুলো হচ্ছে ভাষা ভাষা, এবং সেই টাইমটা একই টাইম, সেটা হচ্ছে বারোটার পরে সে আসতো, এসে পুরো ঘর অন্ধকার করতে বলতো, আগে অন্ধকার করতো এবং সে এসে কথা বলতো। কিছুটা আমার আব্বুর কথার সাথে মিলে, কিন্তু কথাগুলো অনেক
তখন শুধু আপনারাই থাকতেন,
আমরা
মানে ফ্যামিলির মানুষ,
ফ্যামিলি মানুষজন ঘরের মধ্যে,
ঘরের মধ্যে। আমি এই প্রশ্নটা এই জন্য করলাম যে আমার নিজের, ইনফ্যাক্ট আমি ডরে আগেও শেয়ার করেছি একবার, আমার নিজেরও একবার জিনের কথা শোনার অভিজ্ঞতা একটা হয়েছে। আমি তখন স্কুলে পড়ি, সেভেন এইটে পড়ি আমি তখন, আমাদের বাসায় একবার এরকম করা হয়েছিল, কবিরাজ এসছে একটা রুমের মধ্যে জিন নামানোর জন্য, রুমের মধ্যে প্রায় 10-15 জন মানুষ, পুরো ঘর অন্ধকার করা, তারপরে গোলাপ জল টল ছিটানো। তো আমি খুব কিউরিয়াস ছিলাম, আমি চেয়েছিলাম যে আমিও থাকবো ওখানে। তো যখন পুরো রুম অন্ধকার, হঠাৎ করে দুপ শব্দ হচ্ছে চতুর্দিক থেকে, মানে চালের মধ্যে কি যেন এসে পড়ছে এই ধুমধাম শব্দ, আমি ভয় পেতে শুরু করেছি। এরপরই হঠাৎ করে একটা কেমন মানে নাকে কথা বললে যেই ধরনের একটু টোন হয় না, এই ধরনের একটা টোনে কিছু একটা বললো, জাস্ট কয়েকটা কথা বলার পরে না আমার পুরো মানে, আমি বাচ্চা ছিলাম, আমি পুরো কাঁপছি ভয়ে, আমি অন্ধকারের মধ্যে কিন্তু আমি কাঁপছি, আমার নানাকে ধরে আমি কাঁপছি। এরপরে হঠাৎ করে আবার নাকি চলে গেছে, কবিরাজ তখন বলছে যে লাইট জ্বালাও, চলে গেছে। তারপরে চলে যাওয়ার পরে তখন বলছে যে একটা বাচ্চা ভয় পাচ্ছে এখানে, এই জন্য চলে গেছে। তারপরে আমি রুম থেকে বের হয়ে যাই, যদিও আমার বাবা সেটা বিশ্বাস করে না, যে ওনার থিওরি অন্যরকম, যে বাইরে থেকে মানুষজন, ওনাদের একটা গ্রুপ থাকে, গ্রুপরা এই কাজগুলো করে বিশ্বস্ততাটা বাড়ানোর জন্য, এবং কবিরাজ নিজেই এই টোনে কথা বলে, এবং অনেক জায়গায় এটা সত্যিও
প্রমাণিত হয়েছে।
কিন্তু আপনার ক্ষেত্রে তো আমি বলতে চাচ্ছি যে ওটা তো আপনার রুমের মধ্যে,
রুমের মধ্যে
আপনার নিজেদের মানুষ, ওইখানে কাউকে, আপনার বাবার এমন কোন সাগ্রেদ ছিল না, কিছু ছিল না যাদেরকে দেখানো হবে, যে যেমন আমরা ওখানে ছিলাম কবিরাজের ভেলকে দেখার জন্য ছিলাম, কবিরাজ তার নিজেকে জাহির করার বিষয় ছিল, আপনার ওখানে তো কিছুই ছিল না, তাহলে এটা কি ছিল?
সেটাই।
ওকে, এমন অনেক কিছুই ঘটে যায় আমাদের চতুর্দিকে, আসলে আমরা দেখতেও পাই না বা বুঝতেও পারি না। এনিওয়েজ সোহান ভাই, অনেক অনেক থ্যাংকস আপনাকে, আপনি এত চমৎকার একটা জায়গায়, চমৎকার আমরা বলবো এই জন্য যে যারা রেডিওতে শুনছে তাদের জন্য চমৎকার, আমাদের জন্য ভয়ের,
আমাদের জন্য আসলেই ভয়,
আসলেই ভয়ের, এরকম একটা ভয়ের জায়গায় নিয়ে আসার জন্য। তো চলেন আরো যারা আছে আমরা তাদের ঘটনাগুলো শুনি, তারপর আমরা যত দ্রুত পারি এই রুম আমরা ট্যাগ করব, কারণ আসলেই প্রত্যেকের মাঝে একটু অস্বস্তি বিরাজ করছে। ওকে, চলুন আমরা পরবর্তী, যিনি আমাদের অতিথি রয়েছে, আমরা তার কাছে যাই, এবং তারও কিছু স্টোরি রয়েছে যেটা শেয়ার করতে চান উনি আমাদের সাথে, এবং বরাবরের মতো এক্ষেত্রে একটু আমরা পরিচয়টা জেনে নিতে চাই। আপনার নাম কি, কোথায় থাকেন, কি করেন?
আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, আমি সাভারে থাকি, প্রাইভেট কোম্পানিতে জব করি।
ওকে মামুন ভাই, আমরা যেটা শুনেছি ডট টিমের কাছে যে আপনার কিছু ঘটনা আছে, এবং আমার ধারণা যে আমাদের লিসনার যারা আছে হয়তো তাদের কাছে কিছুটা ভালো লাগতে পারে, তো আমরা ঘটনার দিকে চলে যাই আর কথা না বাড়িয়ে।
আমার খালুর সাথে একটা ঘটনা হয়েছিল, খালু,
এটা কত বছর আগের ঘটনা?
2010 সালে কি মাসে আমার সঠিক মনে
আছে। এটা কি সাভারের ওদিকেই?
জি না, এটা বরিশালে দেশের গ্রামে।
আচ্ছা, ওকে শুনি। তারপর
তো একদিন রাত্রবেলা খালু আমার মামা মাঝের খাটে ঘুমাইছে, আর সামনে নানা আর আম্মু নানি এরা, আর পিছনে খালা। খালু হঠাৎ বলতেছে আমি পানি খাবো, তো তারে পানি দেওয়া হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে সে বলতেছে আমার পিছন সাইডে মানে রান্না করে কি জানি নাড়তেছে কিছু একটা, পরে নানি ওইটা দেখে না কিছুই না। পরে বলছে আপনি ঘুমান না, ঘুমান। সে হঠাৎ করে প্রসাব করার জন্য বাইরে বের হলো। আমাদের পূর্ব পাশে হচ্ছে নদী, পশ্চিম পাশে বিল, দক্ষিণ পাশে একটা ছোট খাল আর উত্তর সাইডে একটা বড় খাল, ও হাক কাছে একটা মানে চার
মানে বাঁশের শাখা।
জি জি জি। মানে বিলে প্রসাব করতে বসে তো হঠাৎ করে দেখে উত্তর সাইড দিয়া তো কে একটা গরু আসতেছে, আইসিয়া ধান খাইতেছে। তো যাই দেখে যে গরুটা ধান খাইতেছে, পরে আরো সামনে আগাতেছে। তো হঠাৎ করে দেখে যে গরুটা মানুষ হয়ে গেল, তাও আমার বড় মামার। তখন বলছে ভাই আপনি এই জায়গায় কেন? ভাবছে তো মানুষ না, দৌড় পড়ার সত্ত্বে তারে ধরে হালাইলো। ধরে অনেকক্ষণ গোটাগুটি করলো, পরে তারে ধরে ওইটার ভিতরে নামাইলো, কাটার ভিতর দিয়ে নামাইয়া। পরে অনেকক্ষণ ধরে তো বাসায় সবাই খোঁজাখুঁজি লাগাইছে, তো আসে না কেন, কই গেল। পরে দেখতেছে যে পানির শব্দ হইতে আছে, তো দৌড় পাইলা নানা নানি পানির ওই জায়গায় আসলো, সব পানি মানে চুপ, কোনো সারা শব্দ নেই। পরে নানা নানি দুজন পানিতে নামছো, তো নাইমা দেখতেছে পায় না। পরে হঠাৎ করে নানির হাত পড়ছে তার নাকময়, পরে টান দিছে, তারপর উঠেছে। কিন্তু তারে উপর দিকে টানে উঠার মতন শক্তি তাদের ছিল না, তারে ভিতরে টানতেছে,
পানির নিচ থেকে কিছু একটা টানতেছে,
টানে রাখতেছে। কিন্তু তারে উঠাইতে বাড়ির সবাই মানে খালারা চিল্লাচিল্লি করছে, বাড়ির প্রায় 500 লোক আসছে মহিলা মানুষ নিয়ে। তো টাইনে কোনোভাবে নিয়েছে বাসায়, কোনো শ্বাস টাস কিছুই আসতেছে না। আর তার যে দু হাত, হাত মুঠ কোনোভাবে খুলতে পারছে না, আতুর দিয়া পর্যন্ত পিঠেছি কিন্তু তাও খুলতে পারতেছি না। তখন হঠাৎ করে আমার মামা নিয়ে আসলাম ডাইকে, মামা আসলো, পরে কোনোভাবে হাত খুলছে, পর তার মানে কোনো একটু শ্বাস দেখা গেছে, সবাই কোরআন শরীফ পড়ছে। ফজরের আজান যখন হয়েছে সে সুরা পড়া শুরু করছে, তো সে হঠাৎ উঠে আজানটা শেষে কিন্তু ঘরে যে খুঁটি আছে না, খুঁটি বাসায় খালি ঘুষি মারে বিকট জোরে, হাতও ফাইটে দিতেছে, আর শুধু বলতেছে যে তুই আমার জীবনটা নষ্ট করে দিছস, আর শুধু আমার মামারে বলতেছে, যেহেতু তার রূপ ধরে আসছে তাই। তো এরপরে সকাল আসলো, আমরা এক ফকির নিয়ে আসলাম, তো মহিলা তার কাছে বসাইতে আমরা 5-7 ধরে বসাইতে পারি না তার কাছে। পরবর্তীতে আমরা এক হাফেজ হুজুরকে নিয়ে আসছি, পরে তার পায়ের কাছে ইয়া এমনিতেই বসছে, তো সে একটা তাবিজ দিয়ে দিছে, তো তাবিজের পরে আর তার সাথে কোনো সমস্যা হয় নাই। কিন্তু তার তাবিজটা যখন শেষ হয়ে গেছে,
তাবিজটা শেষ হয়ে গেছে বলতে
মানে তাবিজটা হারিয়ে গেছে, কিভাবে হারিয়ে গেছে, আর সে লোক মারা গেছে। তো এখন তার মাঝে মাঝে রোডে বাইর হলে কেউ হেরে ডাকে, কিছু একটা দেখতে বিলেই দৌড় মাইরে গেল,
মানে এইগুলো দেখতে পায়। তার মানে এখনো উনি এই জিনিসটা মানে সার্ভাইভ করতেছে, যে এই জিনিসগুলো চোখে দেখে,
মাঝে মাঝে দেখে।
ওকে, যদিও আপনার নিজের না, এটা হচ্ছে আপনারই কোনো একজন কাছের মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং আপনি নিজে সেটা দেখেছেন সেই ঘটনা। সো মামুন ভাই, আপনার মনে হয় আরো একটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
আমরা 4-5 ফ্রেন্ড নিয়ে নদীর পাড়ে আড্ডা দিচ্ছি, ওটা ছিল মাগরিবের আজানের একটু আগে। একটা মামা ছিল আমাদের, সে সাঁকো পার হইয়া তো যাইতেছে মাছ নিয়ে, নদীর পাড় দিয়ে আর বিলের পাড় দিয়ে যাইতেছে। তো আজানটা সে জঙ্গলের দিকে, তো আমরা আবার করছি আজান দেশে, ওই জায়গা থেকে উঠে আমরা ভিতরে রোডের দিকে মানে মাঠের দিকে যেতেছি। তিন রাস্তার মোড়ে দাঁড়াইলাম, তো একটা ফ্রেন্ডের জন্য ও বাজারে গেছিল, আমরা ভিতর সেটি কিসের একটা জিনিস শব্দ পাইতেছি, যে কেউ কাউরে জাবড়া জিবড়ি বা মারামারি করতেছে।
আচ্ছা,
তো আমরা বলতেছি ওই জায়গায় কে হইতে পারে এত মানে সন্ধ্যার টাইমে, ওটা খুব ভয়ঙ্কর একটা জায়গা, এত বড় বিল। তো এর ভিতরে একটা নৌকা আসলো, তো বললাম যে ভাই আমাদের একটু ওই পারে নামাই দেন। পরবর্তীতে নৌকা নিয়ে গেছি, যাই দেখছি ওই লোকটা পড়ে আসছে, তার সাথে মাছ নাই। তারপর ওই যে তারে নিয়ে আমরা হুজুরের পরাবাণীটা দিয়া তার বাসায় নিয়ে গেছি। তো তার থেকে আমরা যেটুকু জানতে পারছি যে তারে কোনো এক লোক ডাকছে যে মাছ আমার কাছে বিক্রি করো, বাসায় চলো, বাসায় গেলে টাকা দেবো। তো তার পিছে পিছে গেছে, মাঝখানে যাইয়া তারে মাছ শুধু মাছ নিয়ে যেতেছে, কাউরে দেখে না কিন্তু মাছ টানতে।
মানুষটা তখন অদৃশ্য,
অদৃশ্য। ওটা ছিল খালের পাড়ে, তো ওই জায়গায় কোনো মানুষজনও যাতায়াত করে না, মাছ টানতেছে। আর তারেও খুব জাবড়ে ধরে রাখছে, এমন ভাবে সে ছুটতেও পারে না, নড়তেও পারে না। তো তার মাছ নিয়ে গেছে, তারে অনেক আঘাত টাঘাত করে ওই জায়গায় ফালাই রেখে গেছে, আমরা গেছি আর হেস চলে গেছে। এটাই ছিল ভাই আমার ভিডিও ঘটনা।
ওনার ভাষ্য মতে যে যেই মানুষটা আসলে মাছ কেনার কথা বলে ওনাকে নিয়ে গিয়েছিল ওই জায়গাটাতে, এটা আসলে কোনো মানুষ ছিল না, ওখান থেকে অদৃশ্য হয়ে গেছিল। তো অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই, যে আমাদের সাথে এসে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ সামন ভাই।
দুজনের ঘটনা শুনতে শুনতে শেষ দিকে চলে আসছি। এখন কিন্তু আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে এবং স্টুডিওতে অপেক্ষা করছে কিবরিয়া ভাই এবং রেজা ভাই ট্যারট সেগমেন্ট নিয়ে। সো আমার গেস্ট যারা আছে তাদের ঘটনা শেষ হওয়ার পর আমি হন্টেড প্লেসের ঘটনা আপনাদেরকে বলি। প্রতি সপ্তাহে যেই যে হন্টেড প্লেস আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি সেই ঘটনাটা বলি। আজকে আর সেটা বলা হচ্ছে না, কারণ কেন আমরা আজকের যাত্রাবাড়ির এই বাসাটাতে আছি এটা এরই মধ্যে আপনারা জেনে গেছেন। সোহান ভাই সেটা খুব ভালোভাবেই বর্ণনা করেছে, সো আমার আর নতুন করে কোনো কিছু বলার নেই। শুধু যেটা আমরা ফিল করছি এতটুকু আমরা বলতে পারি, আমি এখনো ওই করিডোরের দিকে তাকাচ্ছি, যেই করিডোর ধরে ভেতরের দিকে গেলে হাতের দুপাশে রুমগুলো আছে এবং করিডোরটা অনেকটা অন্ধকার। ওই অন্ধকার থেকে কোনো কিছুই দেখছে না আমাকে, কিন্তু আমার মন বলছে যে ওই অন্ধকারে মনে হয় কোনো কিছু একটা তাকিয়ে আছে অন্ধকার থেকে আমাদের দিকে। যাই হোক, এটা মনের ভুল ভ্রান্ত ধারণা হতে পারে। আজকে বিদায় নেওয়ার আগে আমি একটা ঘটনা একটু শেয়ার করি আপনাদের সাথে। ফেসবুকে অনেকেই আমাকে নক করে, বিভিন্ন ঘটনা লিখে পাঠায় শেয়ার করার জন্য আমাকে বলে। জাস্ট কয়েকদিন আগে আমি একটা ঘটনা পেলাম এবং মনে হলো যে শেয়ার করতে পারি, কারণ সেই ঘটনার সাথে রিলেটেড যে গাছটা রয়েছে সেই গাছের ছবিও তুলে পাঠিয়েছে। এবং ইনফ্যাক্ট এই ছবিটা যদি দেখতে চান আপনি, আমার পেজ রয়েছে আরজে সুমনের, www.facebook.com/arjesuman.dor, নামের স্পেলিং হচ্ছে SUMAN। তো arjesuman.dor এই পেজে এসে আপনি ওই গাছের ছবিটা চাইলে দেখতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড হন। তো আমি ঘটনাটা একটু সংক্ষেপে বলি। আমাকে জাস্ট যেভাবে লিখেছে আমি বলি যে, হ্যালো সুমন ভাই, আশা করছি আপনি ভালো আছেন। ঘটনাটা হচ্ছে এরকম, আমারও আমার আপুর জীবনে ঘটেছিল এটা। আমি পড়াশোনা করার জন্য চট্টগ্রামে থাকি, আমার গ্রামের বাড়ি খাগড়াছড়ি, আমরা চার বোন দুই ভাই। আর ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 10-11 বছর আগে, তখন আমি স্কুলে পড়ি। আমার বড় ভাই রাতের বেলায় বাসায় দেরি করে আসতো, যেটা আমার আম্মু কখনোই পছন্দ করত না। আম্মু আমাকে ও আর আমার বড় আপু নাসরিন আপু ভাইয়াকে ডেকে আনার জন্য পাঠাতেন প্রায় প্রতিদিনই। সন্ধ্যার পর আমরা দুজন বের হতাম হারিকেন নিয়ে ভাইয়াকে খুঁজে আনার জন্য। যেখানে ভাইয়া আড্ডা মারে সেই জায়গাগুলোতে গেলে ভাইয়াকে আমরা পেয়েও যেতাম। আমরা তিনজন চলে আসতাম হারিকেনের আলোয়, যদিও তখন আশপাশ অনেক অন্ধকার থাকতো এবং আমাদের এলাকাগুলো এমনিতেও একটু নীরব এলাকা। এক রাতে আমরা যখন ভাইয়াকে খুঁজতে যাই, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও ভাইয়াকে আর খুঁজে পাই না। যেহেতু খুঁজে পাচ্ছি না, তো এবার বাড়ি ফিরে যাই। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যেই রাস্তা দিয়ে আমরা আসি সেই রাস্তাতে একটা আম গাছ আছে এবং এই আম গাছটা নিয়ে অনেক ধরনের কথাও প্রচলিত আছে, একটু একটু ভয়ঙ্কর লাগে। এই জায়গাটা পার হতে আমাদের ভয় করত এবং ভাইয়া তখন থাকতো বলে আমাদের খুব একটা সমস্যা তো না। আজকে ভাইয়া নাই, শুধুমাত্র আমরা দুজন। তো যখনই এই আম গাছটার দিকে আসি আমাদের মানে কেমন যেন অস্বস্তি শুরু হয়, আমরা একটু দূরে দাঁড়িয়ে থাকি। তো এমন সময় দেখি আম গাছের এখান দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। পাঞ্জাবি পরনে ছিল, একটু বৃদ্ধ টাইপের ছিল এবং পেছনের অংশটা দেখা যাচ্ছে যে উনি হেঁটে যাচ্ছে, আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি। এবং ওনার যে হরণ ছিল ওটা দেখে আমাদের যেটা মনে হলো, পাশের বাড়ির একজন বৃদ্ধ লোক আছে, উনি হেঁটে যাচ্ছে। তাকে দেখে আমরা খুবই আশ্বস্ত হই এবং সাথে সাথে দৌড়ে আমরা তার কাছে আসার চেষ্টা করি, যাতে আমরা পার হয়ে যেতে পারি তার সাথে সাথে। এবং যখনই দৌড়ে আমরা ঠিক আম গাছটার এখানে যিনি হেঁটে যাচ্ছিল ওনার কাছে আসলাম, তো চাচাকে ডাক দিলাম এবং সাথে সাথে উনি ঘুরে তাকালো। এবং ঘুরে তাকিয়ে যেই ধরনের চেহারা ওনার দেখেছি, ওই চাচা তো নাই, মানে কোন মানুষের এত বিকৃত চেহারা হতে পারে না, এই ধরনের চেহারা আমরা দেখলাম। এবং ভয়ের সাথে সাথে আমরা দুজন জোরে চিৎকার করে উঠি। আমাদের মনে হলো কি যেন একটা গরম হাতের স্পর্শ আমাদের গায়ে আঘাত করে এবং সাথে সাথে আমরা মাটিতে পড়ে যাই। এবং এরপরে আমাদের আর তেমন কিছুই মনে থাকে না। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি যে আমাদের বাড়িতে আমাদের বাবা মা, আমাদের আশেপাশে মানুষজন অনেক ঘিরে আছে। তখন আমরা জানতে পারি যে আমরা সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম এবং ওনারা যখন আমাদেরকে খুঁজতে বের হয়েছে তখন ওই আম গাছের নিচেই আমাদেরকে পেয়েছে। আমরা যখন দৌড়ে ওই আম গাছটার এখানে যাই, উনি যখন আমাদের দিকে ঘুরে তাকায় তখন সাথে সাথে আমরা একটা কফিনের মতো বাক্স খেয়াল করেছিলাম, যেটা আমার আপুর পায়ে অনেক জোরে আঘাত লেগেছিল। পরবর্তীতে যখন আমাদেরকে উদ্ধার করা হয় ওই কফিনটা আর ওখানে ছিল না, কিন্তু আপুর পায়ে কফিনের বাড়ি খেয়ে যে আঘাত লেগেছে সেই দাগটা তখনও ছিল। আজও আমরা বুঝতে পারি নাই যে আসলে কি ঘটেছিল ওই দিন আমাদের সাথে এবং ওই জিনিসটাই বা কি ছিল। তো এই ছিল আমার ঘটনা যেটা আমি ডরে শেয়ার করতে চেয়েছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ওনার নামটি লিখে পাঠায় নাই, সেই জন্য আমি আপনার নামটা বলতে পারছি না। এটা হচ্ছে আমাদের একজন ডরের লিসনার যিনি চট্টগ্রাম থেকে লিখে পাঠিয়েছিলেন, আমি তার হয়ে ঘটনাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো হন্টেড প্লেস থেকে। আমি সুমন এবং আমার অতিথিরা আজকে বিদায় নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে যোগ দিবে স্টুডিও থেকে আরজে কিবরিয়া এবং রেজা ভাই। সামনের বৃহস্পতিবার আবারও আপনাদের সাথে কোনো একটা হন্টেড প্লেস থেকে আমি সুমন যোগ দিব নতুন কিছু অতিথিকে সঙ্গে নিয়ে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
অনেক ধন্যবাদ সুমনকে, লোবানকে এবং একই সাথে সোহান ও মামুনকে আজকের এই অধিভৌতিক ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরবার জন্য। ঠিক পাঁচ মিনিট পরে আমরা শুরু করব ট্যারোর কার্ড রাউন্ডে। যারা এই অনুষ্ঠানটিতে, শুধু এই অনুষ্ঠান না, আমার আরও যে দুটো অনুষ্ঠান রয়েছে হেলোইট 920 এবং জেভিএসবি, এই তিনটি অনুষ্ঠানে গেস্ট হিসেবে আসতে চান, তারা যোগাযোগ করুন এই নম্বরে 09613892892।
প্রিয় শ্রোতা, আমরা সময় রাত 12টা যেহেতু বেজেই গেল, আমরা শুরু করছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ড। এবং ট্যারোট কার্ড রাউন্ডে এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি, আমার সঙ্গে আছে রেজা ভাই। রেজা ভাই, আপনার জায়গা থেকে একটু আওয়াজ দেন।
হ্যালো, আসসালামু আলাইকুম।
এই ফাঁকে একটু বলে নিই যে আজকের যে ট্যারোট কার্ড রাউন্ডটা সেটি সম্পূর্ণটাই আমরা আমাদের লিসনারদেরকে নিয়ে সাজিয়েছি। এই মুহূর্তে দুজন বিশেষ শ্রোতা আমি বলবো ট্যারোট কার্ডের জন্য আমার সঙ্গে আছেন, আর বাইরে অন কনফারেন্স রুমে প্রায় 25-30 জনের মতো ওয়েট করছেন। আমরা আসলে কতজনকে ফ্লোর দিতে পারবো আমরা ঠিক জানি না, তবে আমি এক এক করে আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করতে চাই। রেজা ভাই, আপনি যদি অনুমতি দেন, যেটা আপনি আমাকে
উল্টে গেল। হ্যাঁ, আমি প্রতিদিনই রেডি হয়ে আসি, কোন নতুন ঘটনা বলবো, আমার কাহিনী বলবো। আসলে গেস্ট এত চলে আসে, কেবলের দোষ নাই, আমারও দোষ নাই। আমি মাঝে মাঝে রেডি হয়ে আজকে রেডি হয়ে আসছিলাম ইলুমিনেটি নিয়ে বলবো। মানুষ বিলিভ করে না, মানে অনেকে জানে না ইলুমিনেটি কি জিনিস।
রাইট, ইলুমিনেটি নিয়ে আমরা একটা স্পেশাল এপিসোড করতে পারি চাইলে, আমরা সেটা হয়তো সামনের দুই একটা পর্বের মধ্যেই করবো। আর এই ফাঁকে সবাইকে বলছি যে একটা বিষয় সারা বাংলাদেশের রেডিও শ্রোতাদের কাছে খুবই সাড়া ফেলেছে, যেটা প্রচার করার আগে আমার কাছে মনে হয়েছিল যে খুব সাড়া আসলে ফেলবে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন হন্টেড জায়গা থেকে ফেসবুকে লাইভে আসছি। ইতিমধ্যে বেশ কয়েকটা লাইভ আমরা করে ফেলেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই লাইভটি আপনি যে পেজটি থেকে দেখতে পাবেন সেটা হচ্ছে ডট ট্যারোট পেজ, www.facebook.com/DAAR, দ্যাট ইজ ডট TAROT, দ্যাট ইজ ডট ট্যারোট। এখানে 80,000-এর উপরে আমাদের ফ্যান ফলোয়ার আছে, খুব স্বল্প সময়ে এত এত সাড়া পেয়েছি আমরা। হোস্ট হান্টার টিম একটা যুক্ত হয়েছে, সেখানে আপনিও যুক্ত হতে পারেন। এবং বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই আলহামদুলিল্লাহ আমি নিজের হাতে ফার্স্ট শুরু করেছি। আই রিয়েলি ফিল অনার যে আমার লিসনাররা সেটাকে গ্রহণ করেছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই প্রথম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন মিলে কোন একটা শোতে পার্টিসিপেট করতে যাচ্ছে, অর্থাৎ রেজা ভাই এবং রেজা ভাইয়ের সহধর্মিনী আমাদের প্রিয় তিথি ভাবি, তিনিও থাকছেন সেটা স্পেশালি হন্টেড প্লেসে। খুব শীঘ্রই হয়তো আপনারা সেটা দেখতে পাবেন। বাই দ্য ওয়ে, আমি অনেক কথা বলে ফেললাম, এই ফাঁকে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
মোহাম্মদ রবিউল হাসান রুবেল।
রবিউল হাসান রুবেল, আপনি কি করছেন বর্তমানে?
আমি বর্তমানে দেশে আছি, সিঙ্গাপুরে ছিলাম প্রায় 8 বছর ছিলাম।
আপনার বেশভূষা দেখে যেটা আমাদেরকে মনে হচ্ছে যে আপনি প্রচন্ড ধার্মিক ঘরানার মানুষ, মুখে দাঁড়িয়ে আছে আপনার টুপি পাঞ্জাবি পাজামা পরছেন। আপনি আমাদের শরণাপন্ন হয়েছেন বা আপনি এই অনুষ্ঠানে কেন আসলেন?
আমি আসছি যে বন্ধুদের কাছে শুনছি বা মোটামুটি জানি যে এখানে কোন ভৌতিক কোন ঘটনা ঘটলে এখানে মানে পরামর্শ দেন কিভাবে কি করতে হবে।
মানে আচ্ছা, তো আমাদের ধর্মীয় দিক থেকে বিষয়গুলো অনেক বেশি প্রশ্নবিদ্ধ, কিন্তু সেখানে আপনি এই বিষয়গুলো নিচ্ছেন বা এই বিষয়গুলো জানার জন্য আসছেন, বিষয়টা মানে অনেকেই তো প্রশ্ন তুলতে পারে আমাদের মতো, সেখানে আপনার বলার কি আছে?
এখানে আমার একটু কৌতূহল দেখছে যে মানে আপনারা কি বলেন এটা শোনার জন্য।
কিন্তু কৌতূহলটা করাটাও বোধহয় ধর্মীয় ভাবে অন্যায়। আমি তো জানি ভাই,
আপনি চাইলে গীতা বাইবেল রামায়ণ সব পড়তে পারেন, অনুমতি আছে, বাট বিলিভ করাটা সমস্যা,
বিশ্বাস করাটা সমস্যা, বিশ্বাস করা নয়। তো আপনি কি কোনো প্যারানর্মাল ঘটনা ঘটছে আছে এরকম কিছু?
ওনার সমস্যা উন্নতি নাই, সব কাছে বাধা।
ঠিক বলেছে?
জি, মোটামুটি ঠিক বলেছে।
আর বাকিটুকু ঠিক আপনি বলেন, কি সমস্যা?
বাকিটুকু হচ্ছে যে আমি বিয়ে করার এক সপ্তাহ পর যে আমার স্ত্রী এক রাতে খুব কান্না করতেছে, আমি বললাম কি হয়েছে, পরে বলতেছে যে কয়েকজন লোক আসিয়া যে আমার বললো যে তুমি যেই লোকটাকে বিয়ে করছো ওই লোকটা আমি অনেক পছন্দ করি, মানে জিন বলতেছে তুমি এখান থেকে সরে দাঁড়াও, মানে চলে যেতে বলতেছে।
এটা কি মানে আপনার স্ত্রীকে বলছো?
জি। তারপরে আমি বললাম যে আমার স্ত্রী ওনার কাছ থেকে ক্ষমা চাইল যে আমার ক্ষমা করে দাও, আমি তো যাইতে পারবো না যেহেতু উনি আমার স্বামী। তারপরে আর উনি চলে গেল এখন পর্যন্ত কোন মানে
মানে আপনার স্ত্রী চলে গিয়েছে? এরপরে
না না স্ত্রী চলে যায় নাই,
মানে ওই জিন আপনি যেটা জিন বলছেন সেটা চলে গিয়েছে?
জি চলে গেছে।
এটা সমস্যা সমাধান হয়ে গেছে তাহলে আবার কি?
তারপর মানে আমাদের ফ্যামিলিতে মানে সমস্যা হয় ইদানিং, বাচ্চা হয়েছে, বাচ্চার পর যে ঘরে বসবাস ওই ঘরে বাচ্চা আসলেই কান্না করে,
যে কোনো বাচ্চা আসলেই কান্না করে,
যে কোনো বাচ্চা আসলেই কান্না করে।
আচ্ছা।
বাইরে ছিলাম অনেক বছর, 8 বছর যাবৎ ছিলাম,
সিঙ্গাপুরে ছিলাম।
জি। কোন টাকা পয়সা আইনতে নাই ওই ঘটনার পর থেকে।
আচ্ছা। না কিন্তু আমার আমি জানি না ব্রেজা ভাই, আপনি ভালো বলতে পারবেন এইসব বিষয়গুলো নিয়ে আমাদের দ্বারস্থ হওয়ার তো কোনো সুযোগ নাই।
হ্যাঁ কিন্তু আমি একটু যেহেতু আমি চলে আসছে ওজন মানুষ, যখন আপনার ওয়াইফ স্বপ্নটা দেখছে এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল?
যে উনি স্বপ্ন ছিল,
স্বপ্ন দেখছে। আমাদের প্রথম জানা উচিত, আপনি যে ধার্মিক মানুষ, আমাদের হাদিসেও আছে সব ধর্মের ব্যাখ্যা হয় না, আলেম যারা নবী রসুল যারা তাদের স্বপ্ন একটা ব্যাখ্যা আছে, উত্তর আছে। স্বপ্ন শয়তানও দেখাইতে পারে আবার ফেরেশতাও দেখাইতে পারে, অনেক স্বপ্ন ওহী ছিল আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্ন ছিল সেগুলো ওহী ছিল। আপনার স্বপ্ন ওহী না, আপনার স্বপ্ন দেখানো হচ্ছে শয়তান দেখাইছে। কিছু কিছু জিন থাকে, শয়তান থাকে, ওদের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো বা তালাক করা, সবচেয়ে পছন্দের কাজ থাকে, এর চেয়ে পছন্দের কাজ তাদের হয় না। এখন যদি আমি সায়েন্টিফিকলি ব্যাখ্যা দিই, সায়েন্টিফিকলি ব্যাখ্যা আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি, এটাকে REM বলে, REM র্যাপিড আই মুভমেন্ট। এই র্যাপিড আই মুভমেন্টে মানুষের ব্রেনের মেলানিন জাতীয় পদার্থ অনেক কিছু তাকে দেখায়, অনেক ইলিউশন দেখায়। যদি আপনার সাথে আপনার ওয়াইফের কোনো কারণে ঝগড়া হয় বা মনোমালিন্য হয় তখন সে নিজেকে ক্রিয়েট করে, নিজে নিজে তৈরি করে যে আমি তার সাথে থাকবো না, তখনই সে অনেক কিছু নিজে নিজে তৈরি করে স্বপ্ন দেখে। স্বপ্ন মাধ্যমে আপনাকে বলবে যে আমার ভালো লাগে না, এটা লিসেনারদেরকে আমি বলতেছি না, জাস্ট আমার রিসার্চ থেকে বলতেছি। বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে যেটা হয় তারা কম্পেয়ার করে, বিয়ে যখন করে যদি কোনো কারণে ঝগড়া হয় জামাইয়ের সাথে তখন সে কম্পেয়ার করে, আমার জামাইয়ের চেয়ে তো আমার বান্ধবীর জামাই ভালো, ও তো আমার বান্ধবীকে সোনার চেন দিছে আমার জামাই তো দিল না। তখনই তারা এই মেলানিন জাতীয় পদার্থ মাথার মধ্যে আসে, তারা এইগুলো দেখে। এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা। আর যদি প্যারানর্মাল ব্যাখ্যা দিতে চাই সেক্ষেত্রে আপনাকে ছোট ছোট হুজুর 18 বছরের কম যারা আছে তাদেরকে কোরআন খতম দিবেন সেই রুমটাতে, যে রুমটাতে সমস্যা হয়,
পরিষ্কার পরিচ্ছন্ন
পরিষ্কার থাকবেন আর ঘুমানোর সময় দোয়া কালাম পরে ঘুমাবেন। এটা হচ্ছে বেসিক। এখন যেটা হয় কিছু কিছু জিন থাকে যে জিনগুলো আপনাকে নিয়ন্ত্রণ করে, এখন এগুলো হাস্যকর, আমার কাছে বলাটা হাস্যকর, যদিও দেখাইছে আপনাকে সে ছাড়তে বলছে, মানে আপনার ভাষ্য মতে আপনাকে ধরছে বা আপনার সাথে আছে, আসলে আছে আপনার ওয়াইফের সাথে। সেই জিনিসটা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার ওয়াইফের সাথে আপনার শাশুড়ির আপনার মায়ের ঝগড়া লাগায় রাখবে, আপনার ওয়াইফ আপনার বাচ্চাকে দেখতে পারবে না, নিজের সন্তানকে মারধর করবে খাওয়ার জন্য ঘুমানোর জন্য বিভিন্ন কারণে মারধর করবে যেটা আপনার পছন্দ হবে না। সেটা খুবই খারাপ একটা জিন, যে জিনের বয়স কম মানে অল্প বয়স্ক জিন, কারণ আমরা যখন আমি বলি আমাকে হাস্যকর লাগে, এগুলোই বাস্তব, এটাই সত্য, কারণ এগুলো আমরা চোখে দেখি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আরো একজন গেস্টের সঙ্গে কন্ট্যাক্ট করবো, আপনার নামটা একটু জানতে চাই। জি বলুন আপনার নামটা।
আমি নাম প্রকাশ অনিচ্ছুক।
আসলে কিছু কিছু ক্রিটিক্যাল বিষয় থাকে যে কারণে হয়তো অনিচ্ছুক, ঠিক আছে, কি ঘটনা আপনার সঙ্গে ঘটছে যেটা আপনি ডরের প্যান কার্ডে বলতে আসছেন?
ঘটনাটা হচ্ছে আমার সাথেই ঘটেছে, যেমন আমি ছোটবেলা থেকে একটু দুষ্ট ছিলাম আর অনেক,
আমি মাঝে মাঝে আপনাকে আটকায় দিব। হ্যাঁ, আপনার মায়ের নাম বলেন?
আমার মায়ের নাম আমিনা বেগম।
নকল নাম না আপনার? কি মকর রাশি?
জি।
মকর রাশির জাতিকা না?
জি।
ডিসেম্বর জন্ম?
জি।
আচ্ছা, আপনি কি কিছুদিন আগে মেলাটা লাগিয়েছিলেন কোথাও?
জি।
আচ্ছা বলেন, আমি মাঝখানে আটকাবো আপনাকে মাঝে মধ্যে।
আমি সুপারন্যাচারাল জিনিসগুলো দেখতে চাইতাম, এই জন্য কোথাও যদি শুনতাম, যেমন ধরেন কখনো কোনো বাগানে অথবা কবরস্থানে কিছু আছে শুনলে ইচ্ছা করেই যেতাম, কিন্তু আসলে কিছু দেখতাম না। এরপর আমি যখন ক্লাস 5 ভর্তি হই, একদিন আমি স্কুলে ফার্স্ট যেদিন যাই তখন দেখলাম মাঠে কিছু পড়াচ্ছে না, কিন্তু ধোঁয়ার মতো কিছু একটা উঠছে। আমি কাছে যেতে যেতেও থেমে গেলাম, সাহস পেলাম না জিনিসটা, ভাবলাম হয়তো জিন টিন কিছু হবে, এরপর বাসা চলে গেলাম। এরপর যখন বৃহস্পতিবার দিন তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, খালি স্কুলে এমনি এমনি ঘুরে ঘুরে করতাম, পাশে কবরস্থান ছিল, সেটা একটা গার্লস স্কুল ছিল, আর সেখানে স্বাভাবিকভাবে খেলতাম কবরস্থানে, দুপুরের দিকে টিফিন টাইমে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম কিছু দেখা যায় কিনা। এভাবে করতে করতে একটা মেয়েকে দেখলাম, আমাদের সাথেই পড়তো মেয়েটা, মেয়েটার চোখগুলো বড় বড় ছিল, তাই একটু ছোট ছিল, আর মেয়েটা কখনোই অসুস্থ হতো না, স্কুল কামে দিত না। ওই মেয়েটা তখন নিজেকে পরিচয় দিল, ওর কাছে অনেকে পড়ি আছে, ও সুপারন্যাচারাল অনেক কিছু জানে। সেই তখন ওকে জিজ্ঞাসা, আচ্ছা ঠিক আছে তুমি যেতে জানো, তাহলে তুমি একটু তোমার পরীক্ষা জিজ্ঞেস করো যে আমার সাথে জিন আছে নাকি, কি কখনো আসো বললো নাকি। ও এসে তারপর দিন বললো, হ্যাঁ আছে, তোমার সাথে জিন আছে। বললাম তা নাকি, তাহলে এরপর আমাকে অনেক আজগবি গল্প শোনালো যেগুলো খুব হাস্যকর, কিন্তু সাথেও এটা বললো তোমার সাথে জিন আছে, জিনটা তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে লাভ করে। বললাম আচ্ছা তাহলে কি করতে পারি? তখন বলল তুমি রাজি হয়ে যাও ওকে বিয়ে করতে। তখন বললাম বিয়ে করে কি লাভটা হবে? তখন বলে তোমাকে ও সাথে করে নিয়ে যাবে, অনেক হ্যাপি লাগবে। ক্লাস ফাইভে, 2004 সাল। জিনিসটার গুরুত্ব বুঝতে পারিনি, কিন্তু ছোট থাকার কারণে মজায় মজায় বলে দিলাম হ্যাঁ আমি রাজি। এরপর এক বছর পর যখন মোটামুটি কৈশোর বয়সে উপনীত হচ্ছি, আমি কিছু আনইউজুয়াল জিনিস এক্সপিরিয়েন্স করলাম। যেমন ফিল করলাম আমার বডির উপর কিছু একটা হেভি কিছু একটা রানের উপর আছে, আমি ব্যাপারটা বুঝলাম না।
সেটা হচ্ছে যে এটা কিশোর বয়স, যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড।
জি জি, তখন
অ্যাডোলেসেন্স পিরিয়ডে গিয়ে
এক বছর পর। জি,
মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কিছু
2004-এর পরে 2005-এ
কিছু স্পর্শকাতর যেই সব অর্গানগুলো আছে সেগুলোতে
কিছু একটা, তখন ব্যাপারগুলো বুঝতাম না, সেন্সিটিভ কিছু একটা হয়েছে। তারপর ওকে বললাম দেখো আমি এরকম কিছু একটা পেয়েছি। তখন বললে
কাকে বললেন?
ওই মেয়েটাকে বলেছি।
ও এতদিন যাবত মেয়েটার সঙ্গে আপনার সম্পর্ক ছিল?
জি জি, আমাদের সাথে পরীক্ষা দিয়েছে, একসাথে ছিল।
বলার পর কি হলো?
বলার পর বললো হ্যাঁ ও তো এরকম করবে, বললো ওই জিনটাই এরকম করে। তখন বলছে কিন্তু জিন এরকম কেন করবে? তখন বলে তোমার এটা পুনর্জন্ম, এটা তুমি ওর বউ ছিল আগে। বুঝলাম না কি বললো সামথিং, আমি ব্যাপারটা অত গুরুত্ব সহকারে নেইনি। আমি মানে বুঝতাম না ব্যাপারগুলো সেন্সিটিভ কি হচ্ছে আমার সাথে। তার মাঝে আমার হলো ধরুন কখনো ব্যথা পেলে, কখনো কাঁদলে দেখা যেত, কিছু একটা হাতের স্পর্শ পেতাম, আমার কান্না মুছতে চেষ্টা করছে, ব্যথা পেলে দেখা যেত আমার পিঠে হাত বুলাচ্ছে, সামথিং গরম কিন্তু মানুষ টাচ করলে যেরকম একটা অনুভূতি হয় সেন্সেশন সেরকম। এরপর দেখা যেত অনেক সময় খাবার দিলে প্লেটটা টেবিলের উপরে এমন ভাবে মুভ করতো মনে হতো কেউ কোনো পানির উপর ভাসছে, মানে সেটা একদম টেবিলের সাইডে চলে আসতো, ওটা করতে না দিয়ে আমি ধরে ফেলতাম। এই জিনিসগুলো ছিল কি আমি চোখের দেখা জিনিস।
আপনি যখন এই জিনিসগুলো আপনি আলাদাভাবে নোটিস করছেন, আপনার ফ্যামিলি তার কেউ দেখেছে বিষয়গুলো?
ফ্যামিলিতে কেউ দেখেনি, আমি যখন শেয়ার করেছি তখন বলেছে না এগুলো তোমার মনের ভুলে গেলে কিছুই হয় না। গেস্ট হিসেবে যখন কোনো আত্মীয় বাসা যায় অনেক সময় দেখা যায় ঢাকার বাইরে গেলাম ওখানেও সেম অবস্থা, মানে প্লেট এবার ভাসতে ভাসতে আমার কাছে চলে আসতেছে, আমি ধরা লাগছে না, আমি দেখি। আবার কাউকে দেখালো দুষ্টামি করতেছে, মানে নোটিস করে না জিনিসটা। কিন্তু এরপরে যখন আমি ব্যাপারটা মানে আমার সাথে কি হচ্ছে, আমি যে সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হচ্ছে একটা জিনের দ্বারা, আমি যখন ফ্যামিলিকে বলতে যাচ্ছিলাম তখন দেখলাম আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এরপর আমি আরেকদিন খুব মানে একদম স্থির হয়ে গেছে, আমি যেভাবে হোক বলবই তখন বললাম। এরপর আমার বাবা মা দুজনে দেখলো আমার শরীর মানে অস্বাভাবিক রকম কাঁপছে আমি যখন বলছি, আর শরীর
ঘটনাটি আপনি বললেন বাবা মাকে
যতটুকু শালীনভাবে বলা যায়
বোঝানো সম্ভব,
জাস্ট বুঝালাম এত বছর যাবত সামথিং হ্যাপেনিং টু মি, যেটা খুবই খারাপ আর আমি সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হচ্ছি। এরপরে আমি অনেক হুজুরের
কাছে যে এই যে আপনি যেটাকে সেক্সুয়াল অ্যাসল্ট বলছেন, আপনাকে যখন এই জিনিসটা আছর করতো বা এটা যখন আপনি বুঝতেছেন যেটা হচ্ছে, তখন কি আপনি সম্পূর্ণ সেন্সে থাকতেন না ঘুমের মধ্যে থাকতেন?
কখনো ঘুমের মধ্যে থাকতাম, কখনো দেখা যায় কোচিং করছি সবার সামনে আছি তার মধ্যে হচ্ছে মানে জাগ না থাকা অবস্থায় হয়, ঘুমের মধ্যেও হয়, কিন্তু ঘুমের মধ্যে থাকলে আমি জেগে যাই।
My goodness, how it is possible?
এটা পসিবল? আচ্ছা আমি ব্যাখ্যা যাওয়ার আগে কিছু প্রশ্ন করে নিই।
জি,
পড়াশোনা কি উকিলাতিতে করছেন?
মাথা নাড়ালে হবে না, আপনি ইয়েস না বলতে
হবে। জি জি,
আমার মিলতে হবে।
ইয়েস।
আচ্ছা, কে হয় আপনার?
আমার ছোট ভাই।
ও কি করে?
ও এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে।
ও দুষ্টামি খুব বেশি করে?
জি।
ওকে বাসায় এমন কিছু নিয়ে আসছে?
বাইর থেকে অনেক কিছুই নিয়ে আসতে পারে কিন্তু সেভাবে দেখায়।
সে বাইর থেকে এমন কিছু নিয়ে আসছে যেটা তার ড্রয়ারে রাখছে?
আমি ঠিক জানি না।
দ্যাট ইজ দ্য প্রবলেম। আমি ব্যাখ্যা যাওয়ার আগে কিছু কথা বলবো। আপনি একটা কথা বলছেন প্লেট নড়ে যায়।
জি জি,
এটা সায়েন্টিফিক খুব সহজ ব্যাখ্যা আছে। যাদের বাসায় টেবিল কাচের টেবিল থাকে, প্লেট ভাত যদি গরম থাকে,
এরকম টেবিল কি বলবো,
যে কোনো টেবিল মানে সারফেসটা যদি ক্লিয়ার সারফেস হয় মানে মানে সমতল জায়গা হয়, তাহলে গরম বা তরকারি বা ভাত দিলে নিচে একটা ভ্যাপেট তৈরি হয়, একটা বাষ্প তৈরি হয়, তখন প্লেটটা সরে যায়। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা। আপনার যে রোগ হয়েছে সেটাকে বলে আলকাবুস রোগের নাম, এই রোগের নামটাই একটু আরবি নাম আলকাবুস। এই রোগ যখন হয় তখন মানুষ মনে করে তার উপর ফিজিক্যালি কেউ অ্যাটাক করতেছে এবং সে পুরোপুরি ভাবে এটা ফিল করে। এটা 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 যদি সাইকিয়াট্রিস্ট দেখান উনি এই কথাই বলবে।
সাইকিয়াট্রিস্ট দেখেছিলেন আপনি? 12 বছর যাবত আপনি সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হচ্ছেন,
এটা আমি বুঝেছি অনেক দেরি করে।
এটা হওয়ার কিছু কারণ আছে। কারণ হচ্ছে ছোটবেলায় প্রচুর খাওয়া দাওয়া। আমি কিন্তু এখনো বৈজ্ঞানিকের ভিত্তিতে আছি, আমি এখন বাইরে নেই এখান থেকে। যারা প্রচুর খাওয়া দাওয়া করে এইটা বড়ি খাচ্ছে, তুকুল খাচ্ছে, এই খাচ্ছে, সেই খাচ্ছে, একটু পরপর খাওয়া দাওয়া, তাদের সমস্যা। আপনি কেমন করতেন
ছোটবেলায়? করতাম।
হ্যাঁ, তাদের এই সমস্যাগুলো হয়, এটা পুরোপুরি সাইন্টিফিক ভাবে এটার ব্যাখ্যা আছে।
সমস্যা হচ্ছে এটাই সমস্যা, এরকম আমি ফিল করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসটা আমিও ভেবেছিলাম, আমিও অনেক মানে সার্চ দিয়েছি যে এরকম কিছু কিছু ব্যাপার আছে, যেমন অনেকে আবার ঘুমের মধ্যে যেরকম কিছু থাকতে পারে, জি জি, কিন্তু আমি আবার যেটা দেখলাম মানে ইন রিসেন্ট টাইম ওয়াশরুমে যাওয়ার পর ফিজিক্যাল কিছু চেঞ্জ, যেমন নিজে কিছু দিয়ে কিছু না করলে কিন্তু ফিজিক্যাল সেই চেঞ্জটা হয় না। কেউ যখন রেপের শিকার হয় তখন তাকে যদি কোন জার্নালজিস্টের কাছে যদি টেস্ট করতে নেয় তাহলে প্রাইভেট পার্টে এমন কিছু চেঞ্জ আছে যেগুলো প্রমাণ করে।
তো আপনি কেন গাইনোকোলজিস্টের কাছে
গিয়েছি? কিন্তু আমি সাথে সাথে তো যাইনি, আর অ্যাকচুয়ালি তো কোন হিউম্যান দ্বারা সংগঠিত কিছু জিনিসটা, যে কারণে আমি মামলা করব।
এখানে দুটো বিষয় সাইন্টিফিক্যালি যেটা বলি, বিষয়গুলো যেহেতু খুব বেশি সেন্সিটিভ এবং এরকম প্রবলেম কিন্তু অনেকেই আমাদের পেজে লেখে,
অনেকেই
যেটা লিখেছে, বিশেষ করে অনেক মেয়েদের ক্ষেত্রে এরকম পাওয়া যায়। দুটো বিষয়, একটা হচ্ছে সায়েন্সের জায়গা থেকে আমাদেরকে যেতে হবে, হ্যাঁ, বিষয়টা নিয়ে আসলে এত ভয়ের কোনো কারণই নাই। আপনি যেটা বললেন সেটাকে যদি আপনি আপনার জায়গাটা থেকে একদম যেটা বলছেন যে কোচিং সেন্টারে বসে আপনি এটা ফিল করছেন সামওয়ান ইজ অ্যাসল্টেড ইউ, তাহলে এটা রীতিমতো ভয়ঙ্কর। প্রথম কথা হচ্ছে এটা, এটা নিয়ে অবশ্যই আপনার একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত, আমরা সেটাই সাজেস্ট করবো। প্যারানর্মাল বিষয়গুলো কি হতে পারে সেটা নিয়ে রেজা ভাই অবশ্যই বলবে, একটু বরিষ্ঠ প্রিপারেশন সে নিচ্ছে। আর পাশাপাশি আমি বিষয়টাকে বলবো যে আপনি যদি ঘুমের মধ্যে এইসব বিষয়ে কোনো কিছু ফিল করে থাকেন বা করে থাকেন, এটারও সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে এবং হুইচ ইজ ভেরি মাচ ন্যাচারাল টু এভরিবডি। তো সেই জায়গাটা থেকেও বিষয়টা নিয়ে এত বেশি পাজল হওয়ার দরকার নাই। আপনি কি এখন এই প্রবলেমের মধ্যে আছেন?
আমি যখন মানে বিভিন্ন ধরনের তাবিজ, তারপর পানি পড়া, তেল পড়া, পিলিচ পড়া, কিন্তু ঘটনা হচ্ছে আগে যেরকম অনেক বেশি পরিমাণ ছিল, এখন জিনিসটা ধরেন পার্সেন্টেজ হিসাব করলে 60% কমে গেছে। এক এক ব্যাগ এক রকম তাবিজ নিচ্ছি, এক একজনের কাছে যাচ্ছি, বিল্ডিং বন্ধ করা হচ্ছে,
যেগুলা
জি জি তেল পড়া, পানি পড়া, এগুলো করা হচ্ছে, জিনিসটা কমে গেছে।
যদি আমি প্যানোর ব্যাখ্যা ধরি, কিছু কিছু জিন থাকে যারা আমাদেরকে পছন্দ করে, এই জিন গুলা মূলত থাকে হচ্ছে বট গাছে, যাকে জাথুম বলে, জাথুম জানেন এই নামকে বলছে আপনাকে?
জাথুম না।
আচ্ছা,
শুধু তাবিজ দিয়ে গেছে,
তাবিজ যখন আপনি ব্যবহার করবেন প্রাথমিক পর্যায়ে একটু ছাড় পাবেন। তাবিজটা হচ্ছে শয়তানের প্রতীক, তাবিজ মানে রেড সাইন, তাবিজ হাতে লাগাইছেন শয়তান আপনার দূর থেকে মানে আপনার বডির মধ্যে লাল বাতি জ্বলতেছে আর কি, বিষয়টা শয়তান দেখতেছে এটা আমার পার্টনার, ওনাকে ধরি বেশি করে। ফিউচারে গিয়ে এটা এত বড় আকার নেবে যেটা কোনো সলিউশন হবে না। যখন আমি প্যারানোমাল ব্যাখ্যা দিই আমার নিজের কাছে হাস্যকর লাগে, কারণ এই যুগে 2017 এইগুলো জিনভূত নিয়ে কথা বলতেছি, তারপরও লক্ষ লক্ষ মেসেজ আসে, মানে এই ব্যাখ্যাগুলো দিতে হবে, কারণ হচ্ছে সায়েন্সের বাইরেও একটা জগৎ আছে। এই জিনটা এত বেশি ভয়ঙ্কর হয়, এটা যাদেরকে ধরে, এরা জিনদের মধ্যে ইফ্রিত যত শক্তিশালী, ইফ্রিতের চেয়েও কিছু কিছু আছে যাদেরকে ওভার পাওয়ার বলে, কিছু কিছু জাতম আছে যারা ইফ্রিত থেকে শক্তিশালী, কোন ধরনের তাবিজ, কবিরাজ, কোনো কিছুতে তাকে বাধা দেওয়া যাবে না। সে আপনার জাগ্রত অবস্থায় ক্ষতি করবে, ঘুমন্ত অবস্থায় ক্ষতি করবে, কিন্তু সে আপনার শারীরিক কোনো ক্ষতি করবে না, যেমন হাত ভেঙে ফেলা, চোখ কানা করে ফেলা, অ্যাক্সিডেন্ট করে ফেলা। এটা আবার এই জিন আপনাকে ক্ষেত্রে হেল্প করবে, যেমন ধরেন আপনি এমন হতে পারে এই অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলেন, এরকম হয়েছে অলরেডি
অনেক,
সে আপনাকে বাঁচায় ফেলবে।
ইভেন কি কিছু কিছু সময় কিছু স্বপ্ন দেখি, দেখা যায় ওগুলো একদম সেম টু সেম হয় অথবা কাছাকাছি হয়।
এই জিনগুলা এতটাই ডেঞ্জার হয়, যদি আপনি তাকে সরাসরি দেখেন তার চেহারা, আপনি স্টুকে মারাই যাবেন ভয়ে, এরকম হয়। আপনি ছোটবেলা এমন কোন গাছে নিচে গেছেন যেটা বট গাছ ছিল, খেলাধুলা করছিলেন, আপনি কোন গাছের শিকড় নিয়ে টানাটানি করছিলেন, ছোটবেলায় সবাই করে এটা, কমন
অনেক করেছি,
গাছ ভেঙে ফেলা, ওই গাছটাই ছিল তার বাসস্থান, তখন থেকে সে আপনাকে ধরছে, আপনি সেটা ছেড়া জানতেন না। এটা কথাটা হয়ে গেছে কবিরাজ টাইপের কথা, বাট এটাই সত্য আপনার সাথে ঘটছে।
না, আমরা কিন্তু এখানে বারবারই বলি যে দুটো ব্যাখ্যা আমরা দিই, একটা হচ্ছে সায়েন্সের ব্যাখ্যা, আর একটা হচ্ছে প্যারানর্মাল ব্যাখ্যা। আমরা কিন্তু এটা বলি না যে প্যারানর্মাল ব্যাখ্যা যেটা আমরা দিচ্ছি সেটা আপনাকে বিলিভ করতে হবে। সো প্যারানর্মাল ভাবে যদি আমরা বিষয়টিকে ব্যাখ্যা করি, প্যারানর্মালেরও একটা জগৎ, যেটা সম্পর্কে ট্যারট কার্ড রিডার রেজা ভাই, সেটা তিনি রিসার্চ করেন, সে জায়গাটা থেকে তিনি এটাকে ব্যাখ্যা করছেন। ঠিক একইভাবে একটু আগে তিনি প্লেট নিয়ে যে ব্যাখ্যাটা করলেন, সায়েন্সের ব্যাখ্যাটা তিনি দিয়েছেন যে গরম জিনিসপত্র যখন আমরা প্লেটে রাখি তখন প্লেটের আকারটা সংকুচিত হয় বা প্রসারিত হয়, যেটা সমতলের সাথে অনেক সময় অ্যাডজাস্ট করে না, যে কারণে প্লেটটা অনেক সময় সরে যায়। সো দিস ইজ দ্য থিং, আমরা কিন্তু ব্যাখ্যা দাঁড় করাচ্ছি এখানে, বাট বিলিভ ইজ ইয়ার্স।
যখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন সে তখন আপনাকে অ্যাটাক করবে।
সিরিয়াসলি হয়েছে,
এই জন্যই আমার সাথে কন্ট্যাক্ট কম করে, যারা লিসেনাররা আছেন কথা শুনতেছেন, এই জন্য আমি কাউকে ফোন নাম্বার দিই না, কন্ট্যাক্ট করার সুযোগও দিই না।
থ্যাংক ইউ সো মাচ, নাম প্রকাশে অনিচ্ছুক লিসেনার যিনি ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, প্রিয় শ্রোতা, আমাদের হাতে আরো একজন বন্ধু রয়েছেন, এই মুহূর্তে তার সঙ্গে কথা বলবো। নাম কি আপনার?
আমার নাম সুমন।
সুমন, বয়স কত এই মুহূর্তে?
30।
কি ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আপনি আছেন?
আমি আসছি এই জন্য যে আমি ডুবেছিলাম 7.5 বছর, যখন আমি আসছি আসার প্রথম দিন, তারপর দ্বিতীয় দিন যখন শুয়েছি, তারপর মানে আমার শুয়েছি কান শুনতেছি, হঠাৎ করে একটা ধাক্কা দিলাম আমার শরীরে উত্তরে, ধাক্কা দেওয়ার পরে তখন আমি আর কিছু বললাম না, শোয়ার সাথে সাথে ধাক্কা দেয় আর কি,
শোয়ার সাথে সাথে ধাক্কা। আচ্ছা,
ধাক্কা দেওয়ার পরে আমি আম্মুকে বলি, আম্মু এটা কোনো সমস্যা না, এরপর দিন আমার ছোট বোন যে একটু সমস্যা দেখা থেকে একটা কবিরাজের কাছে যায়, ওই কবিরাজে তাকে একটা মা কালীর মূর্তিতে ঢুকে দেয় যেটা তোমার স্যার একবার জন্য। ওদের বাসা না গিয়ে ও আমার যেরকম শুই ড্রেসিং টেবিল আসছিল ওইখানে ডাকছে আর কি, ডাকছে আমি আমি আমার ছোট ভাই তো নিচে শুয়ে রেছি আর আমার বোনকে আমি উপস্থিতি দিচ্ছি আর কি। দেওয়ার পরে তো হঠাৎ করে দুটার পরে যখন চোখ বন্ধ করছে দেখে যে আমার সামনে মা কালীটা না ঠিক আমার বুকের উপরে এসে বসে দিচ্ছেন,
মানে এটা আপনি নিজের চোখে দেখছেন?
হ্যাঁ নিজের চোখে দেখতেছি মা কালীটা।
ঘুমে নাকি জাগ্রত?
তখন আমি সজাগ হয়ে গেছি,
সজাগ হয়ে দেখতেছি।
তখন আমি যখন দেখছি দেখার পরে এখন আমি মানে আমার পাশে ভাই ছিল ওরা আমি ঘুষি মারছি ও তো মানে শব্দ নাই
উঠে না ঘুম থেকে।
হ্যাঁ উঠে না, এখন আমি ফাপালা তোতাছি না জিব্রা মানে অনেক বড় করাতে শেষ নেই
জিব্বা বড় হয়েছে
না ওই মহিলার মা কালীর আর কি। হওয়ার পরে তখন আমি দেখানো যাক এরকম 15-20 পরে যখন আমি ঘুষি মারছি আমার ছোট ভাইয়ের তখন নাকি মতো লাগছে আর কি, হ্যাঁ লাগছে। পরে এখন ওই টাকা কানতেছে সকাল করতেছে আমার এই সমস্যা আছে কি করা যায়, আচ্ছা ঠিক আছে আমরা অমুক একটা কবিতা আছে হিন্দু তার কাছে যাই। তো ওনার কাছে না নেওয়ার পরে আমার কাছে না দেখলো জিন টান দিল কিছু দেখতে হলো না, তো সময় একটা তাবিজ দিল, যাক তাবিজ দেওয়ার পরে রাত্রে ঘুমাবো এমন সময় ওই যে কালীটা আছে না সুইচ তেল দিয়ে যখন কপা লাগেছি যখন শুইছি আবার দেখি যে 3-4 আমার সামনে হাজির
ঘুমের মধ্যে।
আবার 3-4 হাজির হয়ে গেছে।
আমরা বারবারই বলি তাবিজ ব্যবহার না করতে, এগুলো ব্যবহার করলে ফিউচারে খুব বড় বড় সমস্যা হয়।
এখন তো দেখি যে আত্মসুযোগ আসলাম, পর আমি এতদিন গেলাম যে আঙ্কেল আমার তো এই সমস্যা আছে আবার দিয়ে ধরতেছে কত তুমি এটা লাগা থাকো, আমি কিসে লাগাবো পরে আসলে আসলাম আর ধরি না। পরে এখন রাত্রে ওই তাবিজ না খুলে ফেলা দিচ্ছি, রাত্রে যখন শুইছি শোয়ার পরে মানে একটার দিকে একটার থেকে দেড়টার মধ্যে হঠাৎ করে মানে চোখটা বন্ধ করছে, আসার পর আমার খাই গায়ে ছিল একটা গেঞ্জি সাদা গেঞ্জি, গেঞ্জিটা গাঁদা দিয়ে একটা শিশু বাচ্চা মানে ল্যাংটা জাতীয় আমার ঠিক গেঞ্জিতে উঠাইয়া এইভাবে মানে লাগতেছে আমার পেটটাকে। আমি কি করছি সাহস করে আবার আর প্যার আমরা হাত দিয়েছি
ঘুমের মধ্যে
আমি পুরো সজাগ দেখতেছি আমি কি করছি আমার হাত আছে না ডান হাত দিয়ে আমি ওর প্যারটা হাতে আছি আস্তে আস্তে ভয় লেগে যেতেছে এরকম জন চিকে দিছি।
কথা বলে নি অনেক লিসেনাররা হয়তো ওনার কথা শুনে হাসতেছেন, একটা কথা আছে যে যে সাপের কামড় খায়নি সে কখনো সাপের বিষের কি বেদনা সেটা কখনো বুঝবে না। ওনার পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করি যার যার ব্যক্তিগত সমস্যাগুলো তার কাছে অনেক বড়।
তারপরে আসলে আম্মু আসলে আমার সাথে শুলো দুদিন শোয়ার পরে এরপর আর কোনো সমস্যা আসে না, 3 দিনের মাথায় আমি শুয়েছি ঠিক 2টার সময় আমার মানে লুঙ্গে পড়া ছিল পাওয়াটা ল্যাপে নিয়েছি আর কি, দেখি যে ঠিক আমার পাওয়াটা এইভাবে আসাতে আসছে লোক দিয়ে আসা দিতেছে মানে এমন বাড়ছে আসছে যেন আমার মাংস ছেড়ে আসতেছে আর আমি লাথি মারি তার জন্য কিছু হইতেছে না। ফজরের আজান পর্যন্ত মানে এইগ্রস্ত হয়েছে আর কি। আমাদের এখানে আবার শনিবার আর মঙ্গলবার কুবেজ বসে হিন্দু দিনেশ, তো ওনার থেকে একটা তাবিজ এনে দিছে, তো 4-5 দিন ছিলাম ভালো, যখন আরেকটা তাবিজ এনে দিছে যে একটা আমি শুয়েছি মানে শুশুর দিতেছে আর কি আমাকে, এখন তো আমি ঘুমাতে পারি না খালি হাসতেছি বসলো হেসে মানে এরকম হইতেছে। তো আমাদের পাশাপাশি একটা দাদু মারা গেছে, মারা যাওয়ার পরে আমি এখানে তাবিজ খুলে যাই আর কবর খুঁজলাম, কবর খোঁজার পরে আবার গোসল করে আসে না জানাজা গেছি ওই তাবিজটা পরে, সাথে ছিল 3টা তাবিজ হাতে একটা আর কোমর 2টা, কোমর থেকে একটা তাবিজ নাই
শীতকালে বেশি ঘটে।
শীতকালে মানে সবসময় চলতেছে আমার মানে রাত্রে ঘুমাতে
পারতাম
না, ঘুমাতে পারতাছি না,
বিদেশ ছিলেন বললেন যে বিদেশ ছিলেন, কোন মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল আপনার?
আমার সাথে ফেসবুকে
এখন নাই আর
না।
জীবন কার নাম?
আমি মানে ফেসবুকে জয়ন্তী জীবন।
আপনার নাম সুমন বলছেন রেডিওতে, আপনার নাম জীবন?
না আমার নাম সুমন কিন্তু ফেসবুকে নাম জয়ন্তী জীবন।
জীবন না, আপনার যে বাসায় থাকেন ভাড়া বাসা?
না নিজস্ব বাড়ি।
নিজস্ব বাড়ি এখন যে ঢাকায়? ঢাকায় যে বাড়ি,
কিন্তু আমার ওই বাড়ি করার আগে আমি এখন এখানে আসতাম একা একা ঘুমাইতাম কেউ রাখতো না লাগতো না, আমি
বিদেশ থেকে আসার পরে
বিদেশ থেকে আসার পরে
আগে ছিল
না? আগে ছিল না।
এটার যদি আমি সায়েন্টিফিক ব্যাখ্যা দেই সেটাকে বলে রিপার্সোনালাইজেশন, এটা হচ্ছে আপনি জাগ্রত অবস্থায় দেখবেন অনেক কিছু বা ফিল করবেন যে সামনে যেটার মূর্তি আপনি দেখবেন বা যে কোনো কিছু দেখবেন ওটা সরাসরি জিনিসটা এক্সিস্টিং ফিল করবেন অথবা আপনার কাছে মনে হবে আসলে জিনিসটা আছে, এটা হচ্ছে সায়েন্টিফিক, এটা একটা রোগ, সেই জন্য আপনাকে অবশ্যই সাইকোলজিস্ট দেখাইতে হবে। আর প্যারানর্মাল যদি ব্যাখ্যা দেয়, আপনি কি দুবাই থাকা অবস্থায় কোন খেজুরের রস টাইপ কিছু খাইছিলেন?
না আমি তো হোটেলে এনেছিলাম,
পাশে কি খেজুর গাছ ছিল?
হ্যাঁ খেজুর পার্ক ছিল। হ্যাঁ পার্ক, খেজুর পার্ক ছিল আর কি,
ওখানে যাইতে মাঝে মধ্যে
হ্যাঁ ঘুরতে ঘুরতে যেতাম, কারণ এটা পাশে ছিল আমাদের হোটেল ছিল আর কি ফরেস্টার হোটেল।
আপনি এমন কিছু করছেন সেখানে, কোনো কিছু উষ্টা মারছেন বা এমন কোন জিনিস, এমন কোন পাতা ছিল বা এমন কোন কাজ করছেন যেটা জিনের সমস্যা হয়েছে, খেজুর গাছ থেকে শেফালক ধরছেন, সেটা আপনার পিছন ছাড়া নেই, সে আপনাকে ভয় দেখাবে, শারীরিক ক্ষতিগ্রস্ত করবে, আপনার চামড়া নষ্ট করবে।
এই যে কয়েকদিন আগে আমার পাশে আসা না আমার ওয়াইফ ছিল, তো আমি বলছি আমার হাতটা ধরো, খাটের নিচ থেকে ঠিক এইভাবে হাত ধরে ফেলছে আমাকে,
কে ধরছে
জিনটা, মানে চিকন, মানে একদম চিকন হাত, আমি তখন
কালো রঙের ছিল হাত,
হ্যাঁ কালো রঙের হাত
ছিল।
এরপরে আমি তো রাতে ঘুমাতে পারি না, কারণ ঘুমাতে আমার সমস্যা করে, ধাক্কা দেয় নাহলে চুল টানে নাহলে মানে আমার উপর ঠিক এইভাবে শুয়ে থাকে, তো আমি ঘুমাতে পারি না। তো আমি কি করছি, ডান দিকে একটা শুয়েছি, বাম দিকে ফিরে তাকে দেখি একটা সাদা মহিলা ঠিক আমার দিকে তাকিয়ে আছে, তাকানোর সাথে সাথে আমি কি করছি, আমি আজমির শরীফের যে ছবিটা ছবিটা আছে না স্বামী রাখছি, মানে ঠিক এমন রাখবে তো অবস্থা যে মানে এই অবস্থা মানে একটা করছে
সাপের মতো ফসফস,
আমি মনে হচ্ছে আমার নাক ডাকতেছে বা কিছু একটা খুব করতেছে আর কি, পরে আমি চেষ্টা করি না, তো আমি কিছু করি না। এরপর দিন সকালে
এই ঘটনাগুলো ঘটে, অনেক আপনি যে ঘটনাগুলো বলছেন আপনারটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, মানে বেশি সিরিয়াস, আপনারটা উপায় আছে এখান থেকে বের হওয়ার, সেটা আমি আপনাকে পার্সোনালি দিব।
এবং আপনাকে স্পেশালি থ্যাঙ্কস যে আপনি আমাদের এখানে এসছেন, আপনার জীবনের যে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো সেগুলো শেয়ার করেছেন। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা বিরতি নেব, মাত্র চার মিনিটের বিরতি, চার মিনিট পরে আমরা বাকি গেস্টদের মুখোমুখি করবো আপনাদের সাথে, এবং ভেরি ইন্টারেস্টিং কিছু স্টোরি এখানে অপেক্ষা করছে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের ডট ট্যারট পেজে আগামীকাল রাত 11:50 আমরা ফেসবুক থেকে লাইভে আসব। লাইভটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হন্টেড প্লেস থেকে সরাসরি লাইভ, কিংবা রেজা ভাই ফেসবুকে আসবেন, আপনাদের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন, প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো নিয়ে কথা বলবেন। ফেসবুকের পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/DARROT, দ্যাট ইজ ডট ট্যারট। আমি আবারও বলছি www.facebook.com/DARROT, ডট ট্যারট নামে পেজটি আছে, লাইক দিয়ে দেবেন প্লিজ।
ডর মানে ভয়,
চার মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ, ট্যারট কার্ড রাউন্ডে আমরা আছি, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আরজে কিপ্টিয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং রেজা ভাইও আছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে যে গেস্ট দয় আমি বলবো যুক্ত হয়েছেন, তারা মূলত কাপল দম্পতি, আমি যদি ভুল না করে থাকি, আপনার স্বামী স্ত্রী, একটু কাছে আসবেন প্লিজ, আপনার নামটা একটু বলবেন।
যেমন নাম জাহিদ,
জাহিদ, এবং আপনার স্ত্রী আপনার সঙ্গে এসছে, তার কাছে আমরা যাবো। কত বছরের সংসার আপনাদের?
আমাদের
18 বছর।
আপনাদের কি বেবি আছে?
হ্যাঁ একটা ছেলে আছে।
অনেক লেট হয়েছে এরকম কিছু?
হ্যাঁ আমরা ইচ্ছে করে দেরি করেছি।
কি কারণে আজকে আপনি ট্যারট কার্ডে আসলেন?
সমস্যাটা হলো অনেক বছর ধরে,
জি,
দুপুরবেলা ঘুমাইলে ওই একটা মেয়ে আসতো, রাত্রেবেলা ঘুমালে এক মেয়েটা আসতো।
কত বছর বয়সে এটা ফার্স্ট দেখেছেন?
এটা আমি যখন ক্লাস 9 পড়ি।
কি দেখেছেন, মেয়েটা কেমন ছিল দেখতে?
মেয়েটা দুই সাইড দুটো দাঁত বড় ছিল আর উলঙ্গ অবস্থায় দাঁড়া রাখতো, শুধু হাসতো কিন্তু আমার সাথে কথা বলতো না। তাই আমি শুয়ে আছি, আস্তে আস্তে মানে আমার মুশুরির সামনে আসছে কিন্তু আমাকে না ধরছে না, শুধু হাসতেছে। তো আমি ভয়ে আমি বলতেছি যে কি চাইতেছে।
এটা কি আপনার সেন্স থাকা অবস্থায় নাকি ঘুমের মধ্যে?
আমার সেন্স আছে কিন্তু আমার চোখ খুলতে পারতেছি না।
অর্ধঘুম,
যেটাকে আমরা বোবা ধরা বলি।
এটা আমি মানে প্রথম জেনে দেখছি, আমি মনে হচ্ছে যে এটা হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু রেগুলার এরকম বছর বছর হয়েছে। যখন এর সাথে সম্পর্ক,
ওয়াইফের সঙ্গে সম্পর্ক, আপনার ওয়াইফের নামটা একটু বলেন।
সোনিয়া জাহিদ।
আপনার নাম জাহিদ, ওনার নাম সোনিয়া জাহিদ,
জি।
তাহলে হীরা কার নাম?
আমার নাম হীরা, আমি কিন্তু ইচ্ছা করে ওই এনটি খাতায় নাম লিখি না যে হীরা, আমি জানতে চাইছিলাম যে আসলে ইয়ে
পণ্ড কিনে,
আমি এরা যাচাই করতে চাইছিলাম যে আসলে রেজা ভাই কি এনটি খাতা আমাদের নাম খাতা দেখে পরে এলা ই বলে, কিন্তু প্রমাণ পেলাম।
আমি আসলে আমাকে বিশ্বাস করা যাবে
না, এটা পাইলেন কিভাবে? আমি
জানতাম যে অনেক অন্ধকার ডিলমারি লেগে যায়, এটা হচ্ছে
না না হীরা, এটাকে আমরা যে ডিলমারা যায়
আসলে। রেজা ভাই অফকোর্স হি হ্যাজ সামথিং, এটা তো আমি আমার জায়গা থেকে বলি, আমি প্রচন্ড রকম সাইন্টিফিক একজন মানুষ, কিন্তু হি হ্যাজ সামথিং, মানে এটা আমার কাছে সবসময় মনে হয় যে এটা এক ধরনের হয়তো বা নলেজ।
যে আমার ওয়াইফের সাথে যখন সম্পর্ক হয়েছে সেদিন মেয়েটা মানে এর রূপ ধরে আমাকে গলা টিপে ধরছে,
মানে আপনার স্ত্রীর রূপ ধরে,
হ্যাঁ আমাকে গলা মানে গলা চাদ্দা ধরছে,
যাতে করে আপনাদের মধ্যে একটা ঝামেলা তৈরি,
ঝামেলা না, তখন কিন্তু আমাদের বিয়ে হয় নাই কিন্তু সম্পর্ক হচ্ছে। তারপর বিয়ের পর যেটা হইলো, বাপের বাসা গেছে, আমি শুয়েছি তখন রাত 12:00 বাজে, ঘরের মধ্যে আমাদের দুজনের ছবি ফাঁসকা ফালা দিয়ে গ্লাস ভেঙে গেছে,
দুজনের ছবি একটা ছবি ছিল,
একটা ছবি ছিল,
একটা ছবি ছিল,
ওটা ফালা দিয়ে মানে গ্লাসটা সব ভেঙে গেছে।
অটোমেটিক,
অটোমেটিক, ঘরে কোনো বাতাস নাই, কিছু নাই, তখন থেকে
আমার মনে হয় ব্যাপার না, মানে
খুব
ইফেক্ট তৈরি করে। আমি ঠিক জানি না আমার লিসনার যারা শুনতে, কালকে আমি যেটা দেখলাম যে আমার বাসায় দরজাটা ঠাস করে বন্ধ হলো, এবং তখন আমার পাশে যদি আমার বউ না থাকতো তাহলে আমার যেটা ধারণা মানে আমি কেঁপে কুপে ভয়ে মোটামুটি অবস্থা কায়লে যেত।
এটা হয়তো বা বিজ্ঞানের আমার প্রোফাইল দেখলে দেখবেন যে এমন ঘটনা ঘটছে, আমি বুঝতেছি যে আমার দরজা একটু করে খুলবে অটোমেটিক, এবং পুরো দরজার আমারটা টিপ লক ঘোরায় খুলে যায় অটোমেটিক, ঘুরলো লক খুলে গেল, দরজা খুলে গেল। আমি পরে ভিডিও করেছি পুরোটা,
সিরিয়াসলি
বাস্তব কাহিনী, শুধু এটা তো নর্মাল কাহিনী। আমরা যখন লাইভ করি
ফেসবুকে,
পুরা গাছ বাঁক হয়ে গেল, এত মোটা গাছ বাঁক হয়ে গেল চোখের সামনে, ওটা তো আর লাইভ তো লাইভই, এডিট করা যায় না।
রাইট, এই লাইভটা কিন্তু আপনারা আমাদের ফেসবুকে দেখতে পারবেন, প্রতি শুক্রবার রাত 11:50 কিন্তু আমরা এই লাইভটা করছি। আমাদের পেজটা হচ্ছে www.facebook.com/GAARTAROT, আমি আবারও বলছি www.facebook.com/GAARTAROT, দ্যাট ইজ ডট ট্যারোট। এই পেজটি থেকে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মেম্বার হয়ে যাবেন। আমরা অনেক বেশি ইন্টারাপ্ট করছি, একটু শুনি তারপরে কি হলো।
তারপর আমি এই চিকিৎসার জন্য অনেকজনের কাছে গেছি, এই সবাই বলতেছে তোমাকে খুব ফ্রি কালাম করছে এরকম, আমার কোন কাজই আগে বাড়ে না, যে কাজই করি পিস্তান থাকে সবসময়। এই আমি এখানে আসবো অনেকদিন ধরে কিন্তু ঘুরতেছি।
আচ্ছা ঠিক আছে, আপনার স্ত্রীর কাছে আমরা একটু যেতে চাই, আপনার হাজবেন্ড যেটা বললেন, এই জাতীয় কোন সমস্যা কি আপনি দেখেছেন বা আপনি কখনো কল করেছেন?
না, আমি কিছুদিন আগে আর কি ওই একটু অসুস্থ ছিল, তখন ও আমাকে বলতেছে আমাকে চারজন লোক আসছে আমাকে জানলার সামনে আমাকে নিয়ে যাবে। তো আমি বললাম যে এটা কেন এরকম হচ্ছে, বলে আমার ভয় লাগতেছে এরকম এই ঘটনাগুলো আমাকে বলতেছে। তারপরে আমি একজন মানে কবিরাজের কাছে গেলাম, ডাক্তার দেখাইছি, ডাক্তার ওকে ওষুধ দিছে রেস্টে থাকার জন্য। তারপরে কবিরাজের কাছে গেলাম, কবিরাজ বলল ওনাকে এরকম মানে চালান চারজন লোক ওনাকে নিয়ে মেরে ফেলবে। তো উনি যা যা তদবির দিল করলাম, করার পরে ভালো, কিন্তু আসলে কতটা সত্য কতটা কি এটা তো আর আমরা জানি না। ওর সাথে এগুলো হচ্ছে
আর কি, এখন
আমার হচ্ছে আমি ঘুমাতে পারি না, এখন আমার শরীর খুব গরম হয়ে যায়, রাত হলে মাথা খুব গরম হয়ে যায়।
সেদিন রাতে হঠাৎ কেউ যাবে আমাকে বলতেছে কি, আমি দেখলাম যে একটা আলো আমার সামনে চলে গেছে।
মানে এখন আপনারা যেটা হচ্ছে দুজনই একসাথে,
আপনাদের মাথায় খুব খারাপ কিছু ঢুকছে, আপনার মাথায় যে কাপড় পরে রাখছেন, আপনার চুল কি কালার করা?
না না না, আমি এমনি মাথা ঢেকে রাস্তায় হাঁটি আর কি।
আপনার চুল যদি খোলা রাখেন, আপনার চুল দেখতে খুব সুন্দর, ঘন চুল যেটাকে বলে, এবং আপনাদের সম্পর্ক খুব সুন্দর, দুজনের যে সম্পর্ক যে ঘনিষ্ঠতা, এটা আমার সবার হয় না, ঝগড়া সব ফ্যামিলিতে হয়।
আমাদের মাঝে মধ্যে ফ্যামিলিতে এরকম ঝগড়া হয়, মানে আমারই খুব রাগ বেশি হয়, আমি কখনো রাগারাগি করি না, চেষ্টা করি যতটা পারি সংসারটা শান্তিতে রাখার জন্য, কিন্তু আমি পারি না। আমি এত রেগে যাই আমার হাজবেন্ডের উপরে, আমার বাচ্চার উপরে, যে যতক্ষণ পর্যন্ত যাতে চিৎকার চেঁচামেচি না করি আমি যতক্ষণ শান্তি পাই না, আমার ফিল ই হয় না।
এবং উনি কিন্তু নিঃসন্দেহে ভালো মানুষ হীরা ভাই।
যদি বললো যে চারজন লোক আসলো, একদিন বিকালে মানে আসলে আমাদের পর আমি সরেছি, আমি অসুস্থ, হঠাৎ করে দেখলাম যে চারজন আসছিল, চারজনের থেকে দুজন আমার মাথা সামনে আসবে। আসার পরে আমার আব্বা আমার মানে ঘরে টুল ছিল যে টান দেয় না, আমার বসে আমাকে দিয়ে দিয়েছে যে তোমার শরীরটা এখনো ভালো হয় নাই, তোর মাঝে ব্যথাটা কমে নাই। আমি কমে না, ওই আব্বা যখন আসছে ওই দুটো লোক মানে আমার পায়ের সামনে চলে গেছে,
এখন যে বাসা থাকেন কি দেখেন?
এই বাসা ওটা আসে নাই, কিন্তু আমার সামনে আসলো সেদিনকে, আসার পর আমি করছি গলা ধরে আমার টান দিয়ে ছিঁড়ে ফেলেছি।
আপনি ধরে ছিঁড়ে ফেলেছেন?
আমি দেখতেছি,
বাস্তব কাহিনী ভাই, জিনকে ধরা যায় চাইলে, কারণ এটা আমাদের হাত দিতে আছে নবী একবার নামাজের মাঝখানে শয়তান জিন ঢুকার চেষ্টা করছিল, উনি হাত দিয়ে ধরে ফেলছে। সাহাবীরা জিজ্ঞেস করছে যে রাসূল আসলাম আপনি নামাজের মাঝখানে কাকে ধরলেন হাত দিয়ে? বললো আমি শয়তানকে ধরছি, সে আমাকে বিরক্ত করতে আসছিল। জিহ্বার যে গরমটা শয়তানে, ওটা নবী হাতে লাগছে। ওদের বডিতে উত্তাপ আছে, মানে আমাদের শরীরের মতো তাদের শরীর হয় বা তারা উদ্দেশ্য আমার জিনকে হত্যাও করা যায়, সেটা তো আমি বলছি একটা লাস্ট জিনদের এপিসোডে বলছিলাম। তা বলেন,
বসেছিল ওই দুটো লোক ছিল, ওই দুটো লোক চলে যাওয়ার পরে আমার আব্বা চলে এসে, আমার আব্বা 2004 মারা গেছে, আর এই ঘটনা ঘটছে 2015। আমি এগুলোর উপরে এত ফেড আপ হয়েছে গা, বিরক্ত হয়েছে। এই কিছুদিন আগে আমি চাকরি করতাম, 6 মাস ধরে চাকরি নাই, মানে আমি যে একটা কিছু করে খাবো,
খুব লাভজনক করবেন,
ব্যবসা ছিল আমার, বন্ধ করছি আমার আব্বা মারা যাওয়ার পরে, মানে মানসিক কি মানে ওই যে সবাই বলতেছে যে আপনাকে উঠতে দিব না, আসলে আমি এটা প্রমাণ পাই।
কে কি বলছে এটা? গুল্লি মারেন, এটা বাদ, মনে রাখবেন আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আপনি নিজে, এবং আপনার সবচেয়ে ঘনিষ্ঠ শত্রু আপনি নিজে, সবসময় মনে রাখবেন। যদি কাউরে না পান, ভাবে যদি না থাকে বাসায় পাশে, যদি খুব কানতে মন চায় মাঝে মধ্যে তখন আপনি চলে যাবেন আয়নার সামনে রাত্রে বারোটার পরে না আর আগে বারোটার পরে আয়নাতে অনেক সমস্যা হয়। যদি সমস্যা মনে করেন হইলে হয়েছে মরলে মরছেন বাঁচলে বাঁচছেন আয়নার সামনে যাবেন গিয়ে আয়নার সাথে কথা বলবেন। আয়নার সামনে যে দাঁড়ায় আছে সে কিন্তু আপনি না, সবসময় এই জিনিসটা মনে রাখবেন সে আপনার প্রতিবিম্ব উল্টা প্রতিবিম্ব, তাকে বন্ধু মনে করে কথা বলবেন তখন অনেক দুঃখ কমবে। অনেক সময় মনে হবে আপনার বউ আপনি বুঝে না, ওনার মনে হবে যে আমি বুঝে না, এটা খুবই কমন জিনিস বুঝছে না বিষয়টা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনার বন্ধু আপনি নিজে আপনার শত্রু আপনি নিজে, কারো কথা শুনে যে লস খান তাকে নিজের কথা শুনে লস করে ভালো সুপারস্টিশন বলা যায়। আর লক্ষণ আমি বলতে পারি আপনাকে লক্ষণ যে কিভাবে বুঝবেন বাসায় কিছু আছে কিনা, যেটা বুঝবেন উনার মাথা থেকে চুল আস্তে আস্তে পড়া শুরু করবে, অনেক অনেক পড়বে বছর সাথে সাথে ওনার চুল পড়বে, ওনার চুলের সময় খুব বড় ছিল ঘন ছিল আস্তে আস্তে কমে যাবে জিনিস আমি যেটা বললাম একটু আগে, হ্যাঁ এবং চুল পাকা শুরু করবে। আমরা জানি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি কি ভাবে আপনার জানা উচিত মজার বিষয়, পুরুষদের হায়াত কমে যাচ্ছে দিন দিন, জীবনে শুনছেন মহিলা স্ট্রোক করতে, আমার লাইফে ধরুন লাখের মধ্যে একটা দুইটা মহিলা স্ট্রোক করে,
এর পেছনে একটা সাইন্টিফিক ব্যাখ্যা কিন্তু আছে,
ব্যাখ্যা আছে,
ছেলেরা অনেক বেশি মেন্টাল প্রেসারে থাকে যে কারণে স্ট্রোকটাও বেশি হয়,
ছেলেরা কিন্তু স্ট্রোক বেশি করে টেনশন থাকে বেশি, মেয়েরাও টেনশন করে,
বডির হয়তো স্ট্রাকচারটাই এরকম হতে পারে,
হ্যাঁ স্ট্রাকচার আসলে না আমাদের যেহেতু ব্লাড গ্রুপ একই বা জিনের গঠনও আমাদের প্রায় সেম। মেয়েরা বলে সবচেয়ে বেশি কষ্ট আমরা করি, বাচ্চা পালি রান্না করি ফ্যামিলি দেখি বাজার অনেক কিছু, আসলে আলটিমেটলি ছেলেরা স্ট্রোক করে বেশি টেনশন স্ট্রোক করে কারণ ভারটা থাকে বেশি, এইসব কারণে অনেক ছেলেরা অনেক কিছু দেখে এই যে আপনি যেটা বললেন এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা এটা। আর প্যারানর ব্যাখ্যায় গেলে যাবেন ঘুষের সময় আপনার চুল পড়বে জিনিস, চোখ জ্বলবে, ঝাপসা দেখবেন অনেক কিছু, হঠাৎ করে ঝাপসা দেখবেন কোনো কারণ চলে, আপনার কোনো প্রেশার নেই, যদি সাথে সাথে প্রেশার মাপেন দেখবেন হাই প্রেশার লো প্রেশার কিছু নেই করবে, এই বিষয়গুলো মেয়েদেরকে বেশি ধরে আপনার আপনাকে অ্যাটাক করবে বেশি ছেলেদের তুলনায়, আর ছেলেদেরকে জিন্দা মানুষ উন্নত মানুষকে জিন্দা ভয় পায়, বাট মেয়েরা যখন জিন্দাকে বিশ্বাস বেশি করে তখন জিন্দার সুযোগ পায় তাকে ধরার জন্য, মানে সাপ আপনাকে কখনো কামড় দিবে না যতক্ষণ আপনি সাপে লাঠি দেয়া যদি আপনি ডিস্টার্ব না করেন, একটা সন্ত্রাসী মনে করেন আপনাকে সে ডিস্টার্ব করবে না যদি আপনি তাকে না গুতা দেন, এটা নিয়ম আর কি ন্যাচারাল যেটা হয় এটা সাইন্টিফিক ব্যাখ্যা সাইন্টিফিক প্যারানোর মিলিয়ে বললাম আমি, যেটা আমি আসলে লিসনার বলি আমি কিন্তু কথা গুছিয়ে বলতে পারি না আর্যদের মতো, আমি খুব এলোপাথাতে কথা বলি কি ব্যাপার কমপ্লেন আমার প্রতিটা,
চুলগুলো খালি আমি ঝাড়ু দিলে একটু কমতো আবার পরের দিন সেম ওরকমই হয়ে যেত আমার ঘরে
বেডরুমে পাইতেন, আপনার মাথায় চুল কম হইতে পারে চুল পরে হতে পারে
এত চুল কেচি দিয়ে কাটা ছোট ছোট এত চুল মানে আপনি ঝাড়ু দিল মানে এত
কিভাবে এই ঘটনা একটু বলেন,
উনি এই সমস্যা হওয়ার পরে
পাখির মাংস কোন পাখি
থাকে না মানে
যে বাইক সে বলে না কিছু
কিছু মাংস মাংস দেখালো আর একটা তাবিজ দেখালো
মাংস
তাবিজটা ভাঙার পর মানে তাবিজ বুঝলাম যে হ্যাঁ তাবিজ এই কিছুদিন আগে বাবা ভাই করছি যে সে একই সমস্যা
কিভাবে বের করেছে কে বের করেছে
একটা কবিরাজ আমাদের পরিচিত ছিল ওনাকে বললাম উনি বললো যে হ্যাঁ উনি ওই হাত দেয়া ইয়াং বলে কি যেন পরে করার পর বলে দেওয়া এই সমস্যা, তো আমি ছেলেকেও দেখালাম বললো যে না আর কোনো সমস্যা নেই, তখন আমাদের কি হতে হবে তখন বললো যে আমার নাভি খুলতে হইব, তখন ওই নাভি মানে ময়দাটা উই গুলাইছে হ্যাঁ ময়দা গুলোর পর ওই সর্ষের তেল আমার এখানে দেওয়ার পরে ই করে টাইটা উঠেছে, তখন বাড়িলো একটা হাড্ডি আর একটা সুতা
বের করলো মানে কিভাবে দেখলাম যেখানে সত্যি সত্যি
আমার এখানে দাগ হয়েছিল গাছ
চোখের সামনে
কি লাগবে দেখানোর জন্য
আমার হাতে একটা গ্লাস আছে ওকে দেখেন জাস্ট দেখেন আমি আমার ব্লাড প্রেশার দিচ্ছি আমার হাতের রক্তগুলোকে আমি এদিকে নিচ্ছি খেয়াল করেন হ্যাঁ জাস্ট ওই ময়দাটাই দেখাচ্ছে আপনাকে জাস্ট অন্যভাবে আমার ব্লাড গুলো আমরা ছোটবেলায় খেলছি না এরকম হাতে এভাবে করলে ব্লাড চলে আসে ব্লাড চলে আসে যখন আমার ব্লাড গুলো হাতের তালুতে চলে আসবে যখন আমি এভাবে হাতটা ধরবো ব্লাডটা আমার হাতে আটকে যাবে এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে বাচ্চাদের ম্যাজিক এটা একটা ট্রিক কিন্তু একটা ঠিক এই ট্রিকটা তারা করে যেমন ধরো একটা কলম আমি হাতে নিলাম কলমটা মোমের মতো গলে যাবে দেখতেছেন চোখে মোমের মতো গলে যাবে দেখতে মনে হচ্ছে যে একদম গলে গেছে এই জিনিসগুলো হচ্ছে ট্রিক, এই জিনিসগুলো কবিরাজরা করে।
দাঁড়ান ভাই, আমি একটু ঝাঁকাতে চাই,
এটা সবাই পারবে, ট্রিক সবাই পারবে।
কেমনে করলেন এটা?
আচ্ছা, এটা হচ্ছে ভাই হাতের চালাকি।
আপনি চালাকি আমাদেরকে বলে দেন, সমস্যা কি?
আমরা শিখে দিব আপনাকে।
হ্যাঁ, পরে শিখাবেন অফ এর
আগে।
আচ্ছা, যাই হোক, আমাদের এই বিষয়টা আসলে উনি যেটা বললো, যেটা আসলে মানে
ওদের হাতের এই জায়গা থাকে, এটা একটা কয়েন থাকে, দেখাতে পারতাম কয়েন। মানে আমরা যখন কোনো কিছু গ্র্যাব করি ম্যাজিশিয়ানদের ভাষা, যারা ট্রিক যারা করে ওদের ভাষা হচ্ছে, মানে এটা এটা বলে পামিং করা। পামিং
মানে হাতের তালুতেই সবকিছু থাকে,
দেখাবে সব হাত খালি, ঠিক এভাবে তারা পামিং করে। যারা জাদুকর বা যারা ম্যাজিশিয়ান যারা আছে, ট্রিক যারা করে হাতের চালাকি, এই পামিং করে তারা এই কাজগুলো করে। হাতে আগে থেকে থাকে জিনিসপত্র, আপনারা এটা বিলিভ হবে না। যখন সে ময়দাটা ঘষে ময়দাগুলো, তখন সে চাপ দেয়, খুব প্রেশার দেয়, তখন এটা ব্যথা পান নাভিতে। নাভি আমাদের বডি খুব সেন্সিটিভ একটা পার্ট, নাভি সব সেন্সিটিভ পার্ট। নাভিতে, নাভি এমন এক জায়গা যেখানে ময়লা সারা জীবন জমে থাকে, নাভি ক্লিন করতে হয়। নাভিতে দেখবেন খুব গন্ধ করে, দুর্গন্ধ করে, বডির আর কোনো পার্টের দুর্গন্ধ হয় না। এই জিনিসগুলো তারা আগে থেকে ট্রেনিং প্রাপ্ত। তারপর থ্রি কার্ড মন্টে, এটা কথা, থ্রি কার্ড মন্টে, এটা একটা জিনিস, এটা কিন্তু আসলে সাইন্টিফিক নাম, এগুলো এই ম্যাজিক গুলো সাইন্টিফিক নাম। তারা এগুলো ট্রিক শিখে আসছে, এসে তারা এগুলো করে ব্যবসা করতেছে, মানুষকে মানে ভ্রান্ত বানাচ্ছে।
এবং সাথে একটু ভাব দরকার।
নাভি আপনি চিন্তা করে দেখেন, পাকস্থলী কোথায়, নাভি কোথায়। আপনি মাংস খাই ফেলছেন, বলছে জিন আপনাকে মাংস খাওয়াই দিচ্ছে, সাইন্টিফিক ব্যাখ্যা যাচ্ছে, জিন আপনাকে মাংস করে মিষ্টি অনেক কিছু খাওয়াই ফেলছে।
এগুলো কিন্তু
পাকস্থলী আর নাভি তো ভিন্ন জিনিস। পাকস্থলী ক্ষেত্রে নাভিতে আসা কথা নয় মাংসটা, আমার কথা বুঝতে পারছেন? যারা ডাক্তার আছে বা যারা একটু বুঝেন, পাকস্থলী একটা ডিফারেন্ট পার্ট, ওটার মধ্যে একটা প্রলেপ আছে। পাকস্থলীতে এনজাইম পরে, এনজাইম বুঝেন,
আমরা যখন মার পেটে থাকি তখন কিন্তু নাভি দিয়ে খাওয়া হয়।
ওটা তো মার পেটে থাকা অবস্থায়, মার পেটে থাকলে অনেক কিছু হয়। এখন তো বড় হয়ে গেছেন, এখন তো আগে জন্ম হয়েছেন, কাপড়
সম্ভব আছে না,
এখন কাপড় ছাড়া যদি ঘুরেন কেমন লাগবে, বুঝলেন? নাই পুরোটাই মানসিক, ওই তখন মানসিক ক্ষেত্রটা হয়। তো নাভির সাথে পাকস্থলী সম্পর্ক তখন আর থাকে না, বাচ্চা যখন বড় হয়ে যায় তখন পাকস্থলী থেকে নাভির সম্পর্ক আর বিচ্ছিন্ন হয়ে যায়। নাভিটা কেটে ফেলা হয়, কেটে মুড়ে দেওয়া হয়, নাভি কেটে ফেলা হয় না, ওই কেটে ফেলার আগ পর্যন্ত বাচ্চা খেতে পারে নাভি দিয়ে, কেটে ফেলার পরে ওটা বাদ, তখন নাভিটা ভিন্ন একটা পার্ট হয়ে যায়। পাকস্থলীর যে প্রলেপটা, যদি পাকস্থলীর একটা ছিদ্র হয়, মানুষ মারা যাবে সাথে সাথে, তো কিভাবে পাকস্থলী থেকে মাংসটা বাইরে হয়ে নাভিতে আসে, কোন লজিক আছে এটা?
কিন্তু আমাদের থেকে নাভি থেকে বাইরে নাই, নাভি সাইড থেকে
বাইরে, কথা নাভি কিন্তু সাইড এর
স্পট পড়ছে, কিন্তু স্পট পড়ছে,
ওরা হাত দিয়ে কোথা দেয়। একটা জিনিস দেখাতে পারি,
আমাদের এমন পরিস্থিতি হয়েছে বুঝছেন, এখন আমাদের যেখানে যাও আমাদের বিশ্বাস করে মানে ওইভাবে দৌড়াতে হচ্ছে, কারণ আসলে আমরা একদম দেয়ালে পিছিয়ে গেলে মানুষের যে অবস্থা,
যে জিনিসটা আপনার সাথে হচ্ছে সেটা আপনার কি মানে ক্ষতি কি হচ্ছে,
মানে কোন কাজ কাম করতে পারতেছি না,
মানে মূলত আপনার সমস্যা হচ্ছে আর্থিক আয়োন্নতি হচ্ছে, এটাই মূল সমস্যা, বুঝে গেলে ভাই?
ওকে, আমরা বিষয়টা নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত কথা বলতে পারি। আমরা এই পর্যায়ে ছোট্ট আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের বিরতি। পাঁচ মিনিট পরে আমাদের আজকের এপিসোডের শেষ গেস্ট যে কয়জন আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন। এবং স্পেশাল ইনভাইট করছি কালকের জন্য ডট ট্যারোট কার্ড পেজে আপনারা আসবেন, ফেসবুকে আমরা হন্টেড প্লেস থেকে লাইভে যাব, যেটা আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন, ওখানে বেশ কিছু ভিডিও আছে, আপনারা চাইলে আমাদেরকে চেক করে দেখতে পারেন যে আমরা যা বলি আমরা তা করি কিনা। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dartarot লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেস্ট মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনারা শুনছেন ডরের ট্যারোট কার্ড স্পেশাল সেগমেন্টে। রেজা ভাইকে সাথে আছি আমি, আর জে কিপ্রিয়া, এবং আমার সঙ্গে শেষের দুজন গেস্ট, তাদের সঙ্গে একটু পরিচিত হব। তার আগে আপনাদেরকে বলতে চাই, অনুষ্ঠানে যারা আসতে চান আপনাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্যারানর্মাল ঘটনাগুলো নিয়ে, তারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে, আমার সঙ্গে যিনি রয়েছেন একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলেন।
আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ রহমান।
বয়স কত এখন?
এখন
24। কি ধরনের সমস্যা বা কি ঘটেছে আপনার জীবনে যেটা আপনি রেডিওতে বলতে চাচ্ছেন?
সেটা হচ্ছে আমার যখন আমি কলেজ লাইফে ছিলাম 2012 শুরুর দিকে, তো আমার ফ্রেন্ড সে একসময় আমার কাছে আসে এবং বলে যে তার একটা প্রেম ঘটিত ঘটনা ঘটে, যে সে একটা মেয়েকে লাভ করতো, তো সেই মেয়েটা তাকে, তার সাথে রিলেশন নেই, নষ্ট হয়ে গেছে, তো সে আবার তাকে ব্যাক করতে চায়। তখন সে আমাকে যখন বলে, তখন আমার ওই সময়টা আমার হুজুরের সাথে বেশি পরিচিত ছিল, সে ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু একটা করবে, তো আমি তখন দৌড়াদৌড়ি করি, আমার একটা মামা ছিল, আমি দুজন দৌড়াদৌড়ি করি তাকে নিয়ে, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তো একজন যে লোকের কাছে আমরা যাই ব্ল্যাক ম্যাজিক করার জন্য, সে লোকটা আমাকে তিনটা কাজ দেয়। প্রথম কাজ হচ্ছে সরাসরি লাশের ওখান থেকে কাফনের কাপড় নিয়ে আসতে হবে, দ্বিতীয়ত হচ্ছে হরিণের চামড়া, ঘোড়ার পায়ের খুরার যেটাকে বলে
অংশটুকু নাকি যে লোহা যেটা থাকে ওটা
লোহা টাইপের কিছু ওইটা নিয়ে আসতে হবে। তো ওই দুইটা সংগ্রহ করা সহজ ছিল, কিন্তু কাফনের কাপড়টা একটু ঝামেলা ছিল। তো আমরা নারায়ণগঞ্জ চাষারের মধ্যে
কাপড় বলতে গেলে তো দোকানে গেলেই পাওয়া
যায় না, ওইটা হচ্ছে লাশের কাছ থেকে নিয়ে আসতে হবে।
সে কেন বলছিল, উদ্দেশ্য কি ছিল তার?
তার মানে সে আমাদের বলছিল যদি এটা হয় তাহলে এটার মাধ্যমে সে ওই সমাধানটা মেয়েটাকে
ব্ল্যাক ম্যাজিকের এলিমেন্টস এগুলো,
হ্যাঁ এলিমেন্টস আর কি,
যেটা আমরা অনেকেই আমরা কিন্তু এই লাইভে গিয়েও বেশ কিছু কাফনের কাপড় দেখেছি।
তো তখন আমরা নারায়ণগঞ্জ চাষারার আশেপাশে একটা বড় কবরস্থান, তো ওই কবরস্থানে আমরা যাই। তখন ওইটা ছিল রবিবার দিন রাত্রে 12টার দিকে আমরা যাই। তো ওই কবরস্থানে যে খাদেম ছিল সে আমাদেরকে একটু বসতে বলে, তো একটা লাশ আসছে বাচ্চার লাশ, তো আমরা ওইটা জানাতে দিই। আমাদেরকে ঠিক 2:45 দিকে আমাদের ডাকে,
খাদেম কি আপনারা ম্যানেজ করলেন কিভাবে, ঘুষ্টুর দিয়েছিলেন?
হ্যাঁ অনেক কষ্ট হয়েছে, প্রথমে সে রাজি হবে না, সে রাজি না এটা, পরে অনেক কষ্টে আমার মামা ছিল উনি কনভিন্স করার চেষ্টা করছিল, টাকা পয়সা লাগছে অনেক, হিউজ পেমেন্ট লাগছে।
আমি একটু সবাইকে সচেতন করতে চাই, বিশেষ করে যারা বিভিন্ন কবরস্থানে যান কবর দিতে, আপনারা প্লিজ কবর দেওয়ার পরে অন্তত একটা লম্বা সময় পর্যন্ত একটু খেয়াল রাখবেন কবরের দিকে, লাশের দিকে। আমরা শুনেছি এরকম অনেক ঘটনা যেগুলো খুবই খুবই মানে নির্মম, অনেকে নাকি চুরি হয়ে যায় লাশ, অনেকে নাকি মাথাও কেটে নিয়ে যান, এটা নাকি কোন একটা বিশেষ ব্যাপার স্যাপার আছে। যাই হোক, হ্যাঁ বলেন। তারপর
তো তারপর সে আমাদেরকে 2:45 দিকে আমাদেরকে নিয়ে যায়। তো সচরাচর ভালো লাগে যে কবরগুলি ছিল সেগুলি থেকে তোলাটা পসিবল না, তো এই জন্য সে আমাদেরকে কবরস্থানের এক কোনায় নিয়ে যায়। ওই কোনার মধ্যে 42 লাশদের কবর দেওয়া হয় মূলত। তো আমরা যখন যাই উনি আমার হাতে তার মোবাইলটা ছিল, আমি তখন মোবাইল ইউজ করতাম না, তার মোবাইলটা আমার হাতে দেয়, বলে যেখানে ধরতে। তো উনি একটা ভাঙা কবর থেকে উনি হাত দেয় এবং যখন উনি কাপড়ের টান দেয় লাশটা ফোল্ড হয়, এটা আমার দেখা, এটা আমি দেখি
লাশটা ফোল্ড হয়।
হ্যাঁ টান দিয়ে উনি টান দেওয়ার পর ওটা ছিঁড়ে কাপড় কাফনের কাপড়টা
ছিঁড়ে। কেউ দেখে নাই আশপাশে, কেউ ছিল না?
না, রাত 2:45 বাজে তখন, আর উনি একমাত্র খাদেম এখানে এবং উনি অনেক পাওয়ারফুল লোক ছিল, এখন আছে কিনা জানি না। তো এরপরে উনি কাপড়টা ছিঁড়ার পরে উনি এক হাত পর্যন্ত কাপড় উনি ওইটা নেয়, নেওয়ার পরে ওইটা আমার হাতে দেয় উঠানোর পরে। আমি স্টিল তখন আমি এত সাহসী না, তখন কি হয়নি আমি নিজেও সেন্স নেই। তো এরপরে উনি আমাকে এটা দেয়, কাপড়টা একটু রক্ত মাখা ছিল, শুকনো রক্তটা ছিল কাপড়ের মধ্যে। তো যখন দেয় আমরা হাঁটি, তো উনি সামনে আমরা পিছনে, আমি সবার পিছনে ছিলাম। তো হাঁটতে হাঁটতে আমার হাতটা অনেকটা ভারী হয়ে যায়, তো এটা নিয়ে আসি, চলে আসি ওই দিন রাত্রে, কোনো প্রবলেম হয় না, কোনো কিছু হয় না। ওইটা নিয়ে আসি, আনার পরে আমার আন্টির বাসা রাখি, আমার মেজ আন্টি আছে ওনার বাসা রাখি, ওইটা ছিল আমার ব্যাগের মধ্যে, আমার সাইড ব্যাগ ছিল। আমি এটা রাখার পর উনি আমাকে গালাগালি করে যে এটা কেন আছে, ব্যাগটা কেন নিয়ে নামি, উনি তো জানে না ব্যাপারটা। তো উনি আমাকে দিয়ে দেয়, পরে আমি এটা না নিয়ে আমার ওই ফ্রেন্ডকে দিয়ে দিই যে ফ্রেন্ডটাকে মূলত করতে চাইছিল। তখন সে তারপরের দিনই সে আমাকে কল করে, যে কল করে বলতেছে এরকম এরকম কিছু দেখতেছি। কি দেখতেছি? আমি বললাম যে ঠিক আছে তুমি দেখতেছো, আমি ওটা উড়ে দিই। তো পরে বলতেছে ঠিক আছে যে তুমি বিলিভ করতেছো না তাহলে আসো। পরের দিন আমি তার বাসা যাই, বাসা যাওয়ার পরে রাত্রে থাকি, রাত্রে থাকার পরে হুট করেই রাতে যেটা জিনিসটা দেখি, খাটটা ছিল হচ্ছে জানালার পাশে, জানালা একটু বড়, গ্রিল জানালাটা, পুরান বাড়ি। তো রাত্রে যখন দেখি ব্যাপারটা, দেখা বিড়াল লাল চোখ, মানে বিড়াল যেটাকে বলে বিড়াল টাইপের, সে লাফ দিল, লাফ দিয়ে আমার বুকের উপরে চলে আসলো।
প্রিয় শ্রোতা, সময় স্বল্পতার জন্য আমাদেরকে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হবে, তবে অনেকেই আশাহত হবেন আমি জানি, অনেকেই কালবন্ধ করবেন, তারপরেও আমাদের সময়ের কিছু লিমিটেশন আছে যে কারণে এখানেই শেষ করতে হচ্ছে। তবে ঠিক এখান থেকেই, যেখানে উনি আজকের এই গল্পটি আমরা থামিয়ে দিতে বাধ্য হচ্ছি, ঠিক এখান থেকেই আমরা সামনের এপিসোডে ঠিক রাত 12টার সময় টরের ট্যারট কার্ড যে রাউন্ডটা শুরু হবে সামনের বৃহস্পতিবার, ঠিক এই গল্প থেকেই আমরা ফিরব। আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং সবসময় বলবো যে সাবধান থাকুন, মনের মধ্যে যদি কোনো কোয়েরি আসে, কোনো বিষয়ে সমাধান না পান, তাৎক্ষণিকভাবেই ভাববেন না এটা ট্যারট কার্ড জাতীয় কোনো সমস্যা কিংবা প্যারানর্মাল জাতীয় কোনো সমস্যা। প্রত্যেকটি ঘটনার পেছনে বিজ্ঞানসিদ্ধ উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন। ভয় পাওয়াটা আমাদের স্বভাবজাত একটি আচরণ, সেটার ঊর্ধ্বে উঠে আমাদেরকে সবসময় আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। আপনাদেরকে স্পেশালি ইনভাইট করছি আগামী শুক্রবার, অর্থাৎ কালকে সকালবেলা থেকেই আমাদের শুক্রবার শুরু হয়ে গেছে, রাত 12টার পর থেকে শুরু হয়ে গেছে। তো শুক্রবার রাত 11:50 আপনারা চলে আসবেন আমাদের ডরের ট্যারট কার্ড পেজে, যে পেজটির কথা আমরা একটু আগে বলছিলাম। আমরা আগামীকাল লাইভ করব ফেসবুক লাইভ, এবং ওখানে আপনারা দেখতে পাবেন রেজা ভাই, আমি বা আমাদের যারা টিম মেম্বার আছে ঘোস্ট হান্টার টিম, তারা বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে কিভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার ইনফরমেশনগুলো আপনাদেরকে দেয় গভীর রাতে, অ্যান্ড অনেকেই ওটাকে এনজয় করছেন। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা বলবো যে এই আমাদের দেখা দেখি অনেকেই ফেসবুকে বিভিন্ন রকমের প্যারানর্মাল পেজ খুলেছেন, অনেকেই অন্য রেডিওর অনুষ্ঠান নিয়ে এসে সেটাকে লাইভ চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন ঘর অন্ধকার করে। বিষয়গুলো আমাদেরকে খুব আনন্দ দেয়, সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করেন এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। পেস্টের ঠিকানা হচ্ছে www.facebook.com/dorterot, DAARTAROT, that is dorterot।
ফেস্টিভ্যাল লাইক দিয়ে দেবেন। আজকের মতো শুভরাত্রি। রেজা ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু বলার থাকে একটা বাক্যে প্লিজ।
আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.